This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ
হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আর আমি তো ভালো থাকি এই মুহূর্তটাই, এই দিনটাতে, সেটা সবাই জানেন। কারণ বৃহস্পতিবার মানেই তো ভালোবাসার বাংলাদেশ, বৃহস্পতিবার মানেই তো বন্ধু গুরু হিতেশম, বৃহস্পতিবার মানেই তো বন্ধু আপনার কথা, আপনার কথার মালা, আপনার ফোন কল, আপনার SMS, আপনার কমেন্ট, অনেক কিছু, কত কিছু জানি, কত কিছু শুনি, তাই না? আর বৃহস্পতিবার মানেই তো সেই অতিথি বন্ধু যেখানটিতে বসে উনি তার জীবনের কথা বলেন। ওকে ফ্রেন্ডস, অনেক ভালো লাগছে কারণ আবারও সে এক সপ্তাহ পর আপনার সাথে কথা হচ্ছে অন এয়ারে বসে। সো রিয়েলি রিয়েলি ফিলিং ভেরি গুড। অ্যান্ড আমি মনে করছি যে আপনিও নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড এই মুহূর্তে অনেক বন্ধুই কিন্তু আমাকে টেক্সট করে ফেলেছেন এবং ফেসবুকে যে আমি পোস্ট দিয়েছি কমেন্ট করছেন, যদিও আমি অনেককেই বলিনি যে কিভাবে SMS করতে হবে এবং কিভাবে কানেক্টেড হতে হবে ফেসবুকে আমাদের সাথে। সো একে একে বলে দিচ্ছি নিয়মগুলো। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ এবং স্পেস দিয়ে আপনার সমস্ত কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4dhakafm। এবং অলরেডি এখানটিতে আমরা যে পোস্ট আপলোড করেছি আজকে ভালোবাসার বাংলাদেশে, সেখানটিতে বন্ধু আপনি লাইক দিবেন এবং কমেন্ট করবেন যত খুশি ততবার, এবং চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের কাছে। সো বন্ধু, চলতেই থাকুক আপনার কমেন্ট, চলতেই থাকুক SMS, এবং শুনছেন আপনি ভালোবাসার বাংলাদেশ আর আমাদের অনুষ্ঠান আপনি শুনছেন দ্য লর্ড FM Radio Network in Bangladesh, Dhaka FM 90.4, যেখানটিতে আছেন গুরু হিতেশম এবং আছি আমি মেঘলা, এবং অবশ্যই আমাদের হট সিটে আজকে আছেন আমাদের অতিথি বন্ধু। শুনবো আজকে তার গল্প, জীবনের গল্প, ভালোবাসার গল্প, শুনবো কি হয় আজকে। ওকে, আর যে কথাটি বরাবরের সবসময় বলি সেটা আবারও বলতে চাই বরাবরের মতো, সেটা হচ্ছে যে এখানটিতে আসতে চান যারা যারা তাদের জীবনের গল্প, ভালোবাসার গল্প, যারা তাদের সফলতার গল্প শেয়ার করতে চান, তারা সহজে আসতে পারেন আমাদের এখানটিতে। সো যা করতে হবে সেটা হচ্ছে SMS, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকাটিও লিখবেন এবং অবশ্যই আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন। তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে যত খুশি ততবার। ওকে, সো অনেক কথা বলবার আছে, অনেক কথা শুনবারও আছে, সবকিছুই বলবো এবং শুনবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর যখন ফিরছি তখন কিন্তু অনেক কিছু থাকছে।
এখন জমবে কথা, কারণ 45 টাকায় 150 MB ইন্টারনেট কিনলে পাচ্ছেন রবি 25 পয়সা পার মিনিট। অ্যাক্টিভেট করতে ডায়াল *123*045#
ভালোবাসা যে দেখো পাবে আজীবন, ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাব আজীবন,
এত কিছু দিয়ে করবটা কি আজীবন, চাই শুধু রবির ইন্টারনেট আজীবন।
তাই তো রবি এখন দিচ্ছে আজীবনের ইন্টারনেট মেয়া। এখন রবিতে 350 MB, 1 GB ও 2 GB নির্দিষ্ট ইন্টারনেট প্যাক কিনলেই তা ব্যবহার করতে পারবেন আজীবনের জন্য। আজই আপনার সুবিধা মতো ইন্টারনেট প্যাক কিনুন। বিস্তারিত জানতে চান *123*3#। রবি
এবারের প্রশ্ন, সম্প্রতি জাতীয় কবি নজরুলের কততম মৃত্যুবার্ষিকী পালিত হলো? অপশন এ 38তম, অপশন বি 40তম। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয় নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাবার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Zelda Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 512 RAM plus 4GB ROM. Zelda Mobile, sharing minds.
Woo! Bundle a robin, pata pati corre, char ana ana, char kotha bolo bar bar, char ana, char ana, char ana, char ana.
Say what?
Nete chole chit chat, kotha cute cat cat, char ana ana, char kotha bolo bar bar, char ana, char ana,
woo!
Char ana, char ana.
What's up?
ভালোবাসা যে দেখো পাবে আজীবন ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাবো আজীবন
এত কিছু দিয়ে করবো
এখন দিচ্ছে আজীবনের ইন্টারনেট মেয়া এখন রবিতে 350 MB 1 GB ও 2 GB নির্দিষ্ট ইন্টারনেট প্যাক কিনলেই তা ব্যবহার করতে পারবেন আজীবনের জন্য আজই আপনার সুবিধা মতো ইন্টারনেট প্যাক কিনুন বিস্তারিত জানতে চান *123*3#. রবি
ওয়েলকাম বাংলাদেশ জেলটা মোবাইল কুইজ কনটেস্ট.
Dear listeners, quiz-e অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি Zelda Q20 স্মার্ট মোবাইল ফোন. Wake up Bangladesh Zelda Mobile Quiz Contest-এ এবারের প্রশ্ন, সম্প্রতি জাতীয় কবি নজরুলের কততম মৃত্যুবার্ষিকী পালিত হলো? অপশন এ 38তম, অপশন বি 40তম. মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে. SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত. লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি. বিজয়ীর হাতে তুলে দেয়া হবে
Zelda Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 512 RAM plus 4GB ROM. Zelda Mobile, sharing minds.
Woo! Bundle a robin, patafati corre, char ana ana, char kotha bolo bar bar, char ana, char ana, char ana, char ana.
Say what?
Nete chole chit chat, kotha cute cat cat, char ana ana, char kotha bolo bar bar, char ana, char ana,
woo!
Char ana, char ana.
এক্সক্লুসিভ গানগুলো শুনতে এখনই ডাউনলোড করুন রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপ আর এনজয় করুন দেশি বিদেশি মিউজিকের বিগেস্ট লাইব্রেরি. অ্যান্ড্রয়েড ও আইফোনে ডাউনলোড করতে ডায়াল করুন *123*9# বিস্তারিত robi.com.bd. রবি
ঢাকা FM.
ভালোবাসার বাংলাদেশ
ওয়েলকাম করছি বন্ধু ভালোবাসার বাংলাদেশ. আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা FM 90.4. মেঘলা আছে এই মুহূর্তে আপনার সাথে এবং অবশ্যই অবশ্যই যে মানুষটির জন্য এত অপেক্ষা এত আকাঙ্ক্ষা সেই মানুষটিকে তো ওয়েলকাম করবই. তবে তার আগে অনেক কিছুই বলবার আছে. যেমন SMS এর নিয়মটি বলতে চাই যে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে. এবং ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, তার অ্যাড্রেসটি বলতে চাই, সেটি হচ্ছে www.facebook.com/90.4dhakafm. এবং আপনি আমাদের এই ফেসবুকের অ্যাড্রেসটি ফেসবুকের প্রোফাইলটি যেভাবে খুঁজে পাবেন আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই সেই পেজটি চলে আসবে এবং যেখানে দেখবেন যে লাইকিং এর পরিমাণ 83,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আর এখানটিতে বন্ধু অলরেডি আমরা একটি পোস্ট আপলোড করেছি আজকের ভালোবাসার বাংলাদেশে, সো সেখানটিতে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে শেয়ারও করতে পারেন বন্ধু পোস্টটি আপনার বন্ধুদের কাছে। ওকে, আর যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান তাদের জীবনের কথা, ভালোবাসার কথা, তারা সহজেই আসতে পারেন। এবং তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS এবং নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকাটিও লিখবেন এবং আপনার ফোন নাম্বারটিও বিশেষভাবে উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। যত খুশি ততবার। এবং শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের লিসেনার্স আওয়ার, সো বন্ধুরা আপনারা কিন্তু ফোন করতেই থাকবেন আমাদেরকে, আমরা কিন্তু ফোন রিসিভ করব। সো সেই জন্য জানিয়ে দিচ্ছি, ওকে, নাম্বারটি 09611904904, আবারও বলছি 09611904904। এবং অনেক কথা বলে ফেলেছি আর কথা বলতে চাই না, বিকজ ইটস টাইম টু ওয়েলকাম গুরু এদেশাম।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। সকলের জন্য অনেক অনেক প্রার্থনা, সবাই অনেক ভালো থাকুক, জীবনটাকে অনেক বড় করে বাঁচুক সবাই, যে যেখান থেকে ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠান যাদের কাছেই পৌঁছে যাচ্ছে তাদের সবার জন্য অনেক 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 শুভকামনা। এবং ভালোবাসার বাংলাদেশের এই ফেরিওয়ালার কাছ থেকে আবারও প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
এক্স্যাক্টলি, এই কবিতাটা, এই কথাগুলো যেভাবে আওরান গুরু এদেশাম, সেই কথাগুলো শুনবার জন্য অসংখ্য অসংখ্য বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করেন এবং সেই কথাটি বারবার তারা ফেসবুকে, কমেন্টে এবং SMS এ লিখতে থাকেন। ওকে, যেমন আছেন এই মুহূর্তে আমাদের সাথে মোস্তফা কামাল, এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন মোহাম্মদ রাশেদ নীল, উনি গুরুকে সালাম দিয়েছেন এবং কেমন আছেন সেটি জানতে চেয়েছেন। অ্যান্ড আছেন এই মুহূর্তে আরো অনেক বন্ধু, মান্না যুক্ত হয়েছেন, আছেন তানভীর সিদ্দিকী, নিলয় আছেন আমাদের সাথে, আছেন স্পর্শ, এবং এই মুহূর্তে আছেন আমাদের সাথে হিমেল, মোহাম্মদ মহিম মন্ডল যুক্ত আছেন আমাদের সাথে, এবং ইভা আক্তার, রিমা আছেন আমাদের সাথে। কিন্তু অনেক বন্ধুরা যুক্ত হচ্ছেন, কেউ আছেন চিটাগাং, কেউ সিলেট, কেউ যশোর, কেউ খুলনা, কেউ রাজশাহী, কেউ বগুড়া। এটা একটা অন্যরকম অনুভূতি।
এক্স্যাক্টলি 90.4 ন্যাশনাল ওয়াইড, 55টা ডিস্ট্রিক্ট, 85 demographic area, 85% demographic area, 11 crore people, সব কিছু মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞ, সব কিছু মিলিয়ে ঢাকা FM 90.4 ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর এই কথাগুলো ইথারের মধ্যে মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। শুধু তাই না, দেশের বাইরে থেকে অনেক বন্ধু আমাদের সাথে সংযুক্ত থাকেন, তারা স্ট্রিমিং করে www.dhakafm904.com, তার মাধ্যমে শুনে নেন আমাদের জীবনের কথা। আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে ভালোবাসার বাংলাদেশের এই অনুষ্ঠানটা শুরু করছি বন্ধু। তার আগে লিসনার্স আওয়ার, দিস ওনলি ডেডিকেটেড ফর দ্য লিসনার্স কমিউনিটি অফ ভালোবাসার বাংলাদেশ, তাদের সাথে আমার কমিউনিকেট করার একটি সুযোগ। আমি ফোন নিতে থাকবো কথা বলার মাঝে, আমার মনে হয় ফোন অলরেডি চলে এসেছে। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। জি, আসসালাম আলাইকুম। জি, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম গুরু, আমি নীরব বলছি।
নীরব, কে, কোথেকে বলছেন?
আমি ঢাকা মিরপুর থেকে বলছি।
নীরব, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে। জি, কি বলতে চান অনুষ্ঠান সম্পর্কিত যদি কোনো তথ্য আপনার দেওয়ার থাকে?
নীরব মিরপুর থেকে বলতেছি।
জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাতে জানাতে অনুষ্ঠান শেষ না হয়ে যায় তিনবার জানিয়েছি স্বাগত। নীরব বলুন, অনুষ্ঠান সম্পর্কিত কোনো তথ্য যদি আপনার দেওয়ার থাকে। নীরব,
আচ্ছা আচ্ছা গুরু, আপনার লাগে আমি না অনেকবার ফোন দিয়েছি, পারে নাই বুঝছেন।
জি, কিসের জন্য? যেহেতু নীরব রিকোয়েস্ট করলো, অন ইউর মার্ক গেট সেট গো মেঘলা।
প্রতিধ্বনিত হলে কেমনে শোনায় সেটা একটু শোনা যদি। ওকে লাস্ট টাইম,
ওকে
থ্যাংক ইউ, আমরা যাই পরবর্তী ফোন কল। ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন, কোথেকে বলছেন?
সঞ্জিদা, সিলেট থেকে বলছি।
সঞ্জিদা, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গুরু মেঘলা আপু কেমন আছে?
মেঘলা আপু কেমন আছে পুরো কিছুর বর্ণনা দায়িত্ব আমার পরে চলে আসছে। মেঘলা কেমন আছিস তুই?
এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
কেমন থাকিস এসব দিনে?
ও অনেক অনেক ভালো, সেটা মানে একেবারে কি বলবো, আই ফিল টপ অন দ্য ওয়ার্ল্ড অল টাইম থার্সডে তে আসলে,
কারণ এটা হচ্ছে একজন মানুষের বহু মানুষের সাথে কমিউনিকেট করার একটা বিশাল সুযোগ।
এক্স্যাক্টলি,
এবং স্পেশালি যে ভালোবাসাগুলো। সঞ্জিদা আপনি আছেন আমাদের সাথে? সঞ্জিদা সিলেট থেকে ছিলেন, আরো অনেক কথা বলবার ছিল কিন্তু যা হয় আর কি, ভালোবাসার বাংলাদেশের টেলিফোন লাইন ওপেন করলে। হ্যালো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম,
জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি তালা থেকে বলছিলাম, তজুর রহমান।
কেমন আছেন তো? জি জি, তালাস থেকে। জি
হ্যাঁ গুরু, ভালো গুরু, ভালো।
জি
আপনি কেমন আছেন গুরু?
জি আমি ভালো আছি। অনুষ্ঠান রিলেটেড কিছু কি বলতে চান, কোন ফিডব্যাক কোন কিছু?
না গুরু, অনেক চেষ্টায় আপনার এই নাম্বারে আমি ঢুকতে পারলাম, অনেকদিন পরে আপনার অনুষ্ঠান শুনি আর কি।
জি অনুষ্ঠানের কোন দিনে কোন দিকটা খুব বেশি খারাপ লাগে?
এই যে মানুষের কষ্ট শোনা পড়ে, এটাই খারাপ লাগে।
এটাই খারাপ লাগে যে অনুষ্ঠানে শুধু আমরা কষ্টের কথা বলি, তাই তো? খুব কষ্টের কথাগুলো শুনলে মন খারাপ হয়ে যায়। আসলে আমরাও চাই যে ভালো লাগার কথাগুলো বেশি ঘুরে ফিরে আসুক, কিন্তু সম্ভবপর হয়ে ওঠে না, কারণ পিছিয়ে পড়া কষ্টে থাকা মানুষগুলোর কষ্টই আমরা হয়তো তুলে নিয়ে আসি। পরবর্তী ফোন কল। হ্যালো আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম,
আসসালাম
আলাইকুম, ওকে হ্যালো, আসসালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম, ওকে নেক্সট কল। ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন, কোথেকে বলছেন? সৌরভ, যে খুলনা থেকে বলছেন, বোঝা যাচ্ছে আপনার কণ্ঠস্বর শুনে, কারণ খুবই আস্তে আসছে, মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে কথা বলছেন। আমার কথা কি পরিষ্কার শুনতে পাচ্ছেন সৌরভ? এইবার শুনতে পাচ্ছি। লিমিটেশনের কারণে কলগুলো হয়তো ড্রপ হয়ে যায় অনেক সময়। নেক্সট ফোন কলে যাচ্ছি। আসসালাম আলাইকুম।
আসসালাম আলাইকুম গুরু, ভালো আছেন?
ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি গুরু চিটাগাং থেকে আরিফ বলছিলাম।
আরিফ কিছু একটা করে মন ভালো করে দাও তো ভাই, বড় খারাপ লাগতেছে।
গুরু ভালো আছেন?
এই ভালো আছেন শুনে মন ভালো হবে, শুধু বলি কিছু একটা করো, নিঃসন্দেহে তোমার মধ্যে কোন একটা স্পেশালিটি আছে, কেন জানি মনে হচ্ছে আমার কি বলে সিক্স সেন্স, রাইট?
হ্যালো,
হ্যাঁ বলছি, কিছু একটা করে মন ভালো করে দাও
গুরু। আসলে আমি কি বলবো, আমি একজন
আগে বলবে না, তোমার জন্য তো অপেক্ষায় ছিলাম, কতদিন পরে ফোন দিলে তানিয়া? অফ কোর্স ভালো আছে, তুমি ফোন দিবার ভালো না থেকে উপায় আছে বলো, বিশ্বাস করো তানিয়া। সুরক্ষিত আছে, একটা অলরেডি গেছে,
আমরা তো ছিটকে গিয়েছিলাম।
তানিয়া, ইউ আর জাস্ট পাওয়ার হাউস, মানে ফুল অফ এনার্জি, এত এনার্জি কি লাইন ডিসকানেক্ট নাকি টেলিফোনে রিসিভার ব্লাস্ট করেছে, কোনটা দেখ? ওকে নেক্সট ফোন কল। কি ছিল তানিয়া বরিশাল থেকে?
বরিশাল থেকে আমরা একটা ফোনে আছি।
হ্যালো আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, জি কে বলছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ।
ঈদ কেমন ছিল? বলি ঈদ কেমন ছিল?
খুব চেষ্টা করছিলাম কিন্তু সুযোগ হয়নি। আপনাদের আপনাদের দাদু চ্যানেল আমারও বলছিল যে দেখি সিলেক্ট করতে পারি কিনা আপনাকে, ফোন করে তো পরে আর কিছু বলা হয়নি। তো আমি আবারও আশায় আছি ইনশাল্লাহ সিলেক্ট হব, আবারও সিটি লিখতেছি।
কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ শাহিন।
আপনাকে একটা ছোট্ট টোটকা শিখিয়ে দেবো, যদিও প্রোগ্রামে ফাইনালাইজ করার কোনো কিছু এখতিয়ার আমার কাছে থাকে না, পুরোটাই থাকে জাজেস প্যানেলের কাছে, আপনি নিজেও খুব ভালো করে জানেন সেটি। একটা টোটকা শিখিয়ে দিব যাতে করে আপনি চান্স পান এই প্রোগ্রামে আসবার।
আসলে ওরকম একটা চিঠি লিখছিলাম যে সুযোগ পাওয়ার মতো।
চিঠি না, একটা বুদ্ধি আছে, শিখিয়ে দিব কিনা বলেন।
জি জি,
একটা বুদ্ধি আছে, শিখিয়ে দিব, তাহলে কিন্তু সরাসরি প্রোগ্রামে চলে আসবেন কোন রকমের ঝামেলা ছাড়া। যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে কোনো কথা বলবার আগে এই যে সময়টা নিচ্ছেন ইয়ে মানে চেষ্টা, এই যে করতে করতে যে ট্রেন চলে গেছে, পায়লা আপ যে করতে করতে ট্রেনে আর উঠা হলো না, এমন যেন না হয়।
আসলে আপনার সাথে কথা বলতে খুবই আপসেট।
ওই আপসেট ভাবটাকে আপনার ভেতর থেকে দূর করতে হবে, তাহলে দেখবেন যে ওরা ঠিক সিলেক্ট করে ফেলেছে। চিঠি লেখার প্রয়োজনই নাই, কথা বলার সময় একদম স্মার্টলি কনফিডেন্টলি প্রোগ্রাম করে কথা বলবেন। আপনি জেনে রাখুন আপনারা আছেন তাই এই গুরুর গুরুগিরি চলতেছে, আপনি আমার প্রোগ্রাম শোনেন তাই ভালোবাসার বাংলাদেশ বেঁচে আছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে এই কথাগুলো অনুরণিত হয় তাই মেঘলা ভাবে হাসতে পারে। মেঘলা হাসতে হবে না, রেডি হয়ে যাসনে। যাই হোক, এই ঘটনাগুলো এই কারণেই ঘটে। সো আপনার প্রোগ্রাম, আপনি এই প্রোগ্রামের শিরোমণি, আপনি খুব কনফিডেন্টলি যে যার সাথে কথা বলবেন তাদের সাথে কথা বলবেন, ঠিক আছে? অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। লাস্ট দুই তিনটি ফোন কল নিয়ে।
গুরু আপনার কি কোনো টুইন আছে? টুইন
কেন?
ফেসবুকে মানে মোহাম্মদ খলিলুর রহমান নামে একজন আপনার মতন দেখতেই ছবি প্রোফাইল পিকচারে দিয়ে রেখেছে, এমন এমন ছবি যেটা সব আপনার।
তো বলিস কি, আমি রে। বাট বাট বিষয়টা এমন হতে পারে যে তোর দৃষ্টি আকর্ষণ করবার জন্য এই পলিসিটা নিতে পারে, সেটাও হতে পারে।
নো, নট রিয়েলি।
তবে প্রোফাইল পিকচারে অনেক ছবি এরকম দেখতে পায়, ভালো লাগে যে মানুষ ওইভাবে হয়তো ভালোবাসে বা ওইভাবে হয়তো মূল্যায়ন করার চেষ্টা করে। কিছু টেক্সট নিয়ে নিয়ে দেন, আমরা দুই তিনটি ফোন কল নিয়ে লিসনার্স আর শেষ করব, চলে যাবো আজকে ডেডিকেটেড গেস্টের কাছে।
ওকে, আর টেক্সট অনেক বন্ধুই আছেন আমাদের সাথে এই মুহূর্তে, ফেসবুকে কমেন্ট করছেন এবং আমাদের কমন এসএমএস পোর্টে টেক্সট করছেন। সবগুলো তো পড়বার সময় আসলে পাওয়া যাবে না, কিছু কিছু পড়ব। যেমন মোহাম্মদ মুস্তফা কামাল আমাদের সাথে আছেন এই মুহূর্তে এবং আছেন বিলাস মগবাজার থেকে এবং টঙ্গী থেকে যুক্ত হয়েছেন রাজ। ওকে, ধ্রুব আছেন আমাদের সাথে এবং আছেন এই মুহূর্তে রয়। ওকে, মোহাম্মদ নীল যুক্ত হয়েছেন, আছেন হিমেল আমাদের সাথে, স্বপন আছেন আমাদের সাথে এই মুহূর্তে এবং আছেন সাদিয়া আফরিন সুমি আছেন আমাদের সাথে এই মুহূর্তে, তাসিন হামিদ মাহি এবং গুরুকে সালাম জানিয়েছেন, নিলয় যুক্ত আছেন আমাদের সাথে এবং এসএমএস এ দেখে নিচ্ছি কারা আছে, একবার রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই। দুজন আছেন আমাদের সাথে, ফারহানা আছেন সিলেট থেকে এবং লিখেছেন যে গুরু আমি আপনার কথার প্রেমে পড়েছি, কথা বলার স্টাইলের প্রেমে পড়ে গিয়েছি। ওকে, দেখলে তো একেবারে পুরো ফিদা হয়ে যাবেন।
এটা কি ছেলে বলতেছে না মেয়ে বলতেছে?
ফারহানা সিলেট
ভাগ্যে সাকার যুক্ত হয়েছে রে, আমার কপালে শুধু ফারহানি থাকে।
ও, মামুন আছেন আমাদের সাথে, উনি আমাদের প্রোগ্রামটি সবসময় শুনেন সেটি জানিয়েছেন এবং আছেন এই মুহূর্তে মিলন শেখ, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন হবিগঞ্জ থেকে।
যে কথাটা বললি মেঘলা, এটা কি ইটসেলফ এই ওয়ার্ড এর মধ্যেই কি অন্যরকম কোন শক্তি আছে? লাইক প্রেমটা কি এমন কোন জিনিস, এমন কোন অনুভূতি যেটা একটা মানুষকে মুহূর্তের মধ্যে মানে তার মধ্যে সম্বিত ফিরে পেতে সাহায্য করে এমন কিছু? প্রেমের একটা গান মেঘলা যদি শোনাস, বহুদিন শুনিনি মেঘলা, ওই গানটা যে গানটা আমরা প্রায়শই বাজাতে পছন্দ করি, তুজমেরা, বহুদিন শোনা হয়নি বলে কেন জানি মনে হচ্ছে, যদিও কথাগুলো আমি লিটারেলি মন থেকে মানি না, বাট সুরটা অনেক সুন্দর,
খুবই চমৎকার, আবার মনে হয় প্রেম করি।
ট্রু, একবার তো করেছিস সেই মানুষটার সাথে, আবার করি, রাইট?
এক্স্যাক্টলি।
তুই তো জান্নাত মেরি, তুই মেরা জুনুন, তুই তো মন্নত মেরি, তুই রূহ কা।
কিভাবে উপাখ্যান করে,
তুই আঁখিয়ों की ঠান্ডা,
এরকম কি আঁখি আর ঠান্ডা, লাইক সবকিছু শান্ত হয়ে যায়, দিল কা দস্তক। হয় কি রকম, ভালোবাসার মানুষটার চোখে সমস্ত কিছু রিফ্লেকশন দেখতে পায়, সে এক দারুণ অতি পার্থিব প্রতিফলন যেখানে পৃথিবী স্থির হয়ে যায়। সত্যি যদি কেউ কারো চোখের মধ্যে এইভাবে গোটা পৃথিবী দেখতে পায়, তাহলে কি এমন না, সে যেমনই হোক না কেন, যেভাবেই পৃথিবীতে থাকুক না কেন, তার জন্য পুরো পৃথিবীটা অনেক ছোট হয়ে যায়, তার জন্য সমস্ত সময় একেবারে এক পলকে পার হয়ে যায়। কে কে প্রেমে পড়েছে খবর নিতে মেঘলা, ব্যাকগ্রাউন্ডে গানটা থাকুক। নেক্সট ফোন কল বন্ধু, হ্যালো, হ্যালো,
আসসালামু
আলাইকুম। কে বলছো ভাই?
আমি মোহাম্মদ
মাসরানা। মাসরানা, কখনো কি প্রেমে পড়েছো? বলি, কখনো কি প্রেমে পড়েছো? মাসুদ, কখনো কি প্রেমে পড়েছো ভাই?
আমি ফোন দিছি ভাই কাজেপুরতে।
হ্যাঁ, আমি বলছি যে হঠাৎ করে চেয়ার থেকে পড়ে যাও না, প্রেমে কি কখনো পড়েছো? বলি, বাসে উঠেছো গাজীপুর থেকে ঢাকা আসবে বলে, বাস থেকে পড়ে গেলে, এরকম না, প্রেমে পড়েছো কখন?
না।
তাহলে এই গানটা তোমার জন্য না। আমরা চলে যাবো নেক্সট ফোন কলে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। সালাম আলাইকুম গুরু।
কে বলছেন, কোথেকে বলছেন?
আমি মোহাম্মদ শাহ আলী, ঢাকা নবাবগঞ্জ থেকে বলছি।
আলী, কখনো কি প্রেমে পড়েছো ভাই?
আমার ভাগ্যটা মনে অনেক ভালো, অনেক ভালো, তা না হলে আমি,
আমার প্রেমে তুমি পড়েছো আমি জানি, আর কারো প্রেমে পড়েছো? ফেসবুকে কথা বুঝতে পারছো না, গান বন্ধ কর। বলি, আমার প্রেমে পড়েছো আলী, আমি জানি, আমার বাইরে কারো প্রেমে পড়েছো?
হ্যাঁ,
সরি, জীবনে কারো প্রেমে পড়েছো?
হ্যাঁ, জীবনে অবশ্যই পড়েছি, বাট আমি আপনাদের এখানে আসার জন্য অনেকবার ট্রাই করতেছি, বাট আমি অনেকদিন ট্রাই করছি।
আচ্ছা, ফোনটা ড্রপ হয়ে গেছে।
আমার কথা শুনে অন্য লাইনে চলে যায়, রাইট? মানে উই আর কানেক্টেড উইথ ভালোবাসা বাংলাদেশ, আপনার সাথে কথা বলছি, ওই লাইনে চলে যায়। আমি আসলে বিষয়বস্তুতে যাইতেই পারি না, কিন্তু মেঘলা, দিস ইজ রিয়েলি রিয়েলি স্পিরিচুয়াল কানেক্টিভিটি তৈরি করে। এই পৃথিবীতে তুই আসলি মেঘলা, বা আমি এতে সাম আসলাম, কালকে যদি এই পৃথিবী থেকে চলে যায় সিলেক্টিভ কিছু লোক মেঘলা, যারা চিন্তা করবে মানুষটা চলে গেল, খচখচ করবে কলিজাটার ভিতরে, তার মধ্যে হয়তো ভালোবাসার ওই মানুষটাও থাকবে। পৃথিবীতে কিছু পাহাড় না পা মেঘলা, গান জোরে দে, প্রেমের জিন ভর করেছে শরীরে। সত্য, জীবনে কিছু পায় আর না পায়, ভালোবাসার কিছু মানুষ যদি পৃথিবীতে তৈরি করে দিয়ে যেতে পারি, বিশ্বপ্রেমিক হওয়ার কথা বলছি না, প্রেমের মানুষ হয়তো একজনই থাকবে, বাট মানুষ আমাকে ভালোবাসুক সেই ক্ষেত্র যদি তৈরি করে নিয়ে যেতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা লাস্টটা দুইটি ফোন কল নিব, ফোন কল নিয়ে আমরা আজকের আজকের গেস্ট কেন অনুষ্ঠান শুরু করবো। আমরা কিছু এই ফাঁকে টেক্সট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, জি, কে বলছেন, কোথেকে বলছেন?
পুরো রাজশাহী পুঠিয়ার থানা থেকে বলছি।
পুঠিয়ার কোন জায়গা থেকে, স্পেসিফিক বলতে হবে আপনাকে। আপনি কোন জায়গায় আছেন, আপনার সেই ল্যাটিটিউড গ্যাটিটিউড দেওয়া অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ হিসাব করে আমি এখন বের করে ছাড়বো। পুঠিয়ার কোন জায়গা থেকে বলছেন বলেন? পুঠিয়ার কোন জায়গা?
পুঠিয়াতে।
একদম পুঠিয়াতে, যাক ছেড়ে দিলাম। পুঠিয়ার সবচেয়ে আপনার ওই স্পেশাল ওই জায়গাটা অনেক সুন্দর লাগে, ওই জায়গাটার নাম কি আমি জানি না, শিব মন্দিরের উপর দাঁড়িয়ে থেকে লেকের দিকে মুখ করে যখন দাঁড়ানো হয় কি অদ্ভুত একটা জায়গা, আর বাতাস শেষে যদি লাগে আহ এর কোন তুলনা হয় না।
গুরু আপনাদের অনুষ্ঠানটা আমি 2003 সাল থেকে শুনি বুঝছেন, আসলে আমি কোনদিন লাইন পাই নাই, আজ আমার কি আল্লাহর ভাগ্য আপনার সাথে কথা বলে আমি আসলে কি বলবো ভাষা প্রকাশ করতে পারছি না।
থ্যাংক ইউ, আমরা অনার, যদিও আপনি যে কথাটা বলছেন এটা সত্য যে আমি প্রিভিয়াস একটি চ্যানেলে প্রোগ্রাম করতাম সেম ফরম্যাটের প্রোগ্রাম, এখানে যদিও আমরা করছি লাস্ট
গর্ব। হ্যালো গুরু,
জি শুনতে পাচ্ছি।
বিশেষ করে আমার আরো একটু গর্ব হচ্ছে যে আপনি আমার ডিস্ট্রিক্টের এক গুরু এবং বড় ভাইয়া আরো কত কি ইত্যাদি।
অফ কোর্স আমি অধম, আই এম জাস্ট বিলংস টু রাজশাহী, এবং সত্যি আমারও ভালো লাগছে যে আমার খুব কাছের একজন মানুষ এখানে ফোন দিয়েছে বা আমার সাথে কথা বলছে। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। লাস্ট ফোন কল দিয়ে অনুষ্ঠান শুরু করব আজকের ডেডিকেটেড গেস্টকে সাথে নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
জি কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু আমি শেখ সাইফুল বলছিলাম। গুরু ভালো আছেন আপনি?
জি জি অফ কোর্স সাইফুল ভালো আছি। আমি এখনো কিন্তু জায়গাটা রিলেট করতে পারিনি সাইফুল, ব্রাউনবাড়িয়া সাইফুল, আমি কিন্তু জায়গাটা এখনো রিলেট করতে পারিনি সাইফুল।
গুরু আমি রমজান মাসে 16 তারিখে দিবাগত রাতে আমি অনুষ্ঠানে গেছিলাম গুরু, এয়ারপোর্ট থেকে।
ও আচ্ছা 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 আচ্ছা, যা এবার বুঝতে পারছি।
গুরু
জি 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 জি, আপনি ভালো আছেন তো?
জি আলহামদুলিল্লাহ গুরু ভালো আছি। ওই সময় হয় গুরু যে আপনার অনুষ্ঠানে গেছিলাম কিন্তু আপনার সাথে ওরকম ভাবে কথা বলতে।
ওকে লাইনটা ডিসকানেক্ট।
ওকে লাস্ট ওয়ান কল, লাস্ট লাস্ট ওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যালো,
জি
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি শিল্পী সাজু সুজি বলছিলাম। সাজু
জি কেমন আছেন? সাজু ভাই
আছি ভালো আছি।
একটা গান হয়ে যাবে নাকি?
জি
বলি, একটা গান হবে?
গান হবে ইনশাআল্লাহ।
দেন শুরু করে দেন আল্লাহর নামে।
ওরে ভুল বুঝি চলে যাও, যত খুশি বেতা দাও, সব বেতা নীরবে, যত খুশি বেতা দাও, সব বেতা নীরবে, সইব বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব ও বন্ধু রে।
শাবাশ সাজু ভাই, এবং গানের নামের সাথে অবশ্যই জাস্টিফাই করেছেন শিল্পী সাজু ছিলেন, রাইট? অনেক অনেক ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের আজকের ডেডিকেটেড গেস্টের কাছে, যাকে ছাড়া আমাদের অসম্পূর্ণ থেকে যায় ভালোবাসা বাংলাদেশ পুরো আয়োজন। আমাদের লিসনার্স আওয়ারকে পার করে চলে যাচ্ছে আজকের গেস্টের কাছে এবং তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে। স্বাগত আপনাকে।
আমি ফজলুর রহমান, ব্যবসায়ী, আমার দেশের বাড়ি পিরোজপুর। আমাকে এই কথা বলার সুযোগ করার জন্য ঢাকা এফএম কে ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা। আমি প্রথমেই আমার ছোটবেলার কথা থেকে শুরু করতে চাই,
প্লিজ।
আমার যদ্দূর মনে পড়ে সবে বরাতের সময় আমরা রোজা রাখতাম, খুব ছোট তখন 3-4 পড়ি, এবং সারাদিন পাতা কুড়াইতাম যে সন্ধ্যার পরে আমরা গোসল করব, গোসল করলে পর শরীর দিয়ে যত পানি ঝরবে তত স্বভাব পাব।
আচ্ছা, তো গামোছা যাবে না?
গামোছা
এক্স্যাক্টলি ছিল
ওই সময়। জানতাম শীতের দিনেই সবে বরাত হয়। তো আমাদের কিছু ভাড়াটিয়ে ছিল, সেখানেও 4-5 ছেলে মেয়ে ছিল, আর আমরা
আপনি তো আমার নস্টালজিক করে দিলেন। আমাদের সময়টাও কিন্তু অনেকটা এরকমই ছিল, এই যে বললেন রাতের বেলায় গোসল করা কিন্তু গা মোছা যাবে না।
জি জি
জি প্লিজ।
তারপরে সবাই মিললে আমরা যারা বেশি ছোট তারা ওই শুকনো পাতা কুড়ায় পুকুরের কাছে রাখতাম
তাপের জন্য।
তাপের জন্য সন্ধ্যার পরে ইফতারি সেরে রোজা রাখতাম, তো 2 দিন রোজা ছিল। রোজা রেখে সন্ধ্যার পরে আমরা ইফতারে ছেড়ে সবাই গোসল করতে আসতাম, আমার বোন, আমার প্রতিবেশী যারা আসতে সবাই ওইখানে আসতো, আমাদের একটা পুকুর ছিল, তো শীতের মধ্যে সবাই ঝাঁপ দিয়ে পড়তাম।
আচ্ছা,
ঝাঁপ দিয়ে ওইটাই সাথে সাথে কেরাসিন দিয়ে
আগে তো পাতা কুড়ানো
সারাদিনে কুড়াই রাখছি। আর রোজার মধ্যে তো রোজা কাটে না, সময় কাটে না, কি করবো, সময় কাটানোর তো লাগবে। তো আমরা ওই আমাদের প্রায় অনেক সুপারি গাছ, অনেক নারকেল গাছ শহরের মধ্যেই বাড়ি, তো ওইগুলা কুড়াই কুড়াই একটা স্তূপের মতো করতাম। এইভাবে আমরা সবরাতটা আমরা পার করতাম প্রতি বছরই ওইখানে। হয়তো আস্তে আস্তে বড় হইলাম, তখন ওই স্বাধীনতার পর পরেই শিশু সংগঠন, খেলা ঘর আসর, মুকুল ফৌজ, আমাদের
মুকুল ফৌজ খুব,
মুকুল ফৌজ আমাদের ওখানে একটা স্থানীয় ছিল কলি সেনা, আমি আবার ওই সেইটার সাথে জড়িত। আমরা ওই দিনের বেলা
কি অভিনয় নাকি অন্য
না, মার্চ পাস্ট অভিনয় ছিল, অভিনয় ছিল, কিন্তু সেটা পরে আসতেছি।
অভিনয়ের কথা আমি স্পেসিফিক ভাবে বললাম, এর পিছনে কারণ আছে, এটা তো অডিও মিডিয়াম, অনেকে হয়তো অনেক কিছু দেখতে পায় না, তো আমি দেখি যেটা সেটা তোমাকে বলতে হবে। আমি যে মানুষটাকে দেখছি কিন্তু খুব সুদর্শন একজন মানুষ, এবং যে সময়টার কথা সে বলতেছে এটা বলে রাখায় এটা এটা অবশ্যই বলে রাখা ভালো, যে সেই সময়টাতে সন্দেহাতীত ভাবেই তাকে হয়তো অনেক দারুণ দারুণ দেখাচ্ছিল। এবং এবং তিনি বলছিলেন যে মার্চ পাস্ট এবং ওই সময়কার কথা, আমি মনে হয় ঠিক বলছি ফজলুল সাহেব,
আমার ওই
সময়কার ছবি
ছবি
ভালো করছেন। আচ্ছা, আমি
ওই সময়কার না, আমার পাসপোর্টের ছবি 78 সনের ছবি আছে,
78। তখন আপনার বয়স
26।
ওয়াও ফজলুল সাহেব, আপনি কি কখনো ট্রাই করছেন কোথাও লাইক অভিনয়ে বা অন্য কোনো কিছুতে?
না, আমি কোনো সময় ট্রাই করিনি, আমি খুব নরম।
আপনি অন্তর্মুখী ধরনের মানুষ।
না, জি জি, আমি এইভাবেই
যে ছবিটা দেখতেছি এটা তো ওইসব ছবি না দিয়ে তো রচিত ছিল সব ছবি একটু, তাও আবার পাসপোর্টে তোলা ছবি, তুই বুঝতে পারছিস? পাসপোর্টে কিন্তু মেন চেহারার 60% আসে আর
কি,
এবং এটা তো অনেক আগের তোলা, এখন তো তাও গুড টু সি।
তো এ প্রসঙ্গে তাহলে একটু
পিছনে যান,
আমি যখন ওই সময় স্কুলে যাইতাম তখন,
এটা 78 সন বললেন,
এটা 78,
তখন বয়স আপনার
না 78, পাসপোর্ট ওইরকমই, সরি সরি,
তখন বয়স কত, বয়স কত আপনার তখন? এটা 20th November 88 অ্যাকচুয়ালি, 1988,
তো ওই 82 দিকে হবে, 82 দিকে হবে
তখন বয়স আপনার আনুমানিক বয়স? এই ছবিটা যেটা দেখলাম
22-23, তো যেহেতু ছবির কথাই উঠলো তখন আমি আবার একটু বলি, আমি যখন স্কুল যাইতাম পাড়ার সামনে বাসা থেকে, তখন আমার বাসার রাস্তায় একটা বাসা বাড়ি পড়তো, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, সে ওই থিয়েটার করত, সে যখনই দেখতো আমি এখান থেকে যাইতেছি, তখন সে জানালার ফাঁক থেকে জানালা দেখতে পারতো আমাকে, বলতো কে যায় নায়ক। এই কথা প্রসঙ্গে আমার এই কথাটা মনে,
আসলে আসলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন বড় যত্ন নিয়ে আপনাকে বানিয়েছেন, আপনার যে চুল, চুলের যে কাটিং, ইনফ্যাক্ট চুলের পরিমাণ কিন্তু এখন ওইভাবে কমে,
আমি কোন সময় চিরুনি দিই না, আগে কলেজে যেতাম আঙ্গুল দিয়ে এভাবে দিয়ে কলেজ চলে যেতাম।
জি জি, এবং গোফ সবকিছু মিলিয়ে পুরো দস্তুর নায়ক কিছু, তাই একদম চেহারা উজ্জ্বল, গায়ের রং উজ্জ্বল, মানে কি ফর্সা গায়ের রং যেটাকে বলি আমরা, সব মিলিয়ে আর কি, মেঘলা আরো ভালো বুঝবি মেয়ে মানুষ।
না, আপনি যথেষ্ট এবং খুব সুন্দর করে একেবারে
বাড়িয়ে তো 1 ইঞ্চি বলিনি, রাইট? সেটাই, জি বলুন স্যার। তারপর
আমরা ওই সংগঠনের সাথে,
ওই বড় ভাই বলতেন জানলা দিয়ে কে যায়,
কে যায়
নায়ক ফজলুর, ও নায়ক
নায়ক
আছে,
আমার বড় ভাই দেখতে খুব সুদর্শন ছিল। তারপরে ওই শিশু সংগঠনে আমরা বিকেল হইলে প্যারেড করতাম, সবাই পাড়ার মধ্যে যারা আছি, দূরেও মনে করেন 20-30-40 ছেলে পান, তখন তো আর ওই কি বলে সিগারেট নেশা বা আড্ডা এগুলা নাই,
ছিল না,
ছেলে মেয়ে আমাকে সব বোনের ভাই বোনের মতো আমরা এই এই কাজ করতাম, স্কুলে যেতাম সন্ধ্যার আগে, যেভাবে হোক বাসায় আসতে হবে এবং নামাজ পড়তে হবে। হ্যাঁ, একদিন হলো কি, কারণ দেরি হইলেই আমরা মাকে ভয় পেতাম না বেশি, একটা বাবাকে খুব ভয় পাইতাম, বড় ভাইকে খুব ভয় পাইতাম, যে সন্ধ্যায় নামাজ পড়লাম কিনা সেটা সে জানতে চাইতো। দেখা গেছে একদিন তাড়াহুড়ো করে আসছি, সন্ধ্যা হয়ে গেছে, নামাজের টুপি ছাড়াই নামাজ পড়তে দাঁড়াই গেছি, কতক্ষণ পরে হাত দিয়ে দেখি মাথায় টুপি নাই, মানে এতটা তটস্থ থাকতাম এবং বাবা ভাইকে খুব ভয় পেতাম। সন্ধ্যার পর আমরা বাইরে থাকতে পারতাম না। যাই হোক, সেই সংগঠন করি, ওই এইভাবেই আর কি আমাদের ছোটবেলায় কাটাইছি। তারপর একটু বড় হয়েছি, তখন একটা এয়ার গান কিনলাম, পাখি শিকার করতাম, প্রচুর পাখি শিকার করতাম। যে সকালে বের হইতাম, ঠিক আছে কলেজে গেছি, দুই পিরিয়ড করছি, এক পিরিয়ড বন্ধ, তারপর লেজার টিফিন পিরিয়ড, কাজ নাই, ব্যাক আমার একটা শার্ট, এয়ার গান টানতে টানতে ঘাট থেকে বডি পর্যন্ত দেখা যাইত। অনেক দিন রাখছিলাম সেই জিনিসটা, পরে যখন ঢাকা চলে আসে তখন আর এগুলা ছিল না, স্মৃতিগুলা আমার কাছে ছিল নাই আর কি। আর ব্যাডমিন্টন খেলতাম খুব ভালো, মানে শহরে এই করতাম নিজেদের মহল্লার মধ্যে। তারপর যখন ক্লাস টেনে পড়ি তখন ওই মহল্লায় ব্যাডমিন্টন খেলি আর শিকার, এই দুটা তো আছে। এর মধ্যে অ্যাপেক্স ক্লাব একটা টুর্নামেন্ট সারলো, যে সবাই যারা যারা
ডিস্ট্রিক্ট,
আমি ব্যাডমিন্টন তো খেলতাম বাসার কাছে, কিন্তু শহরে যাই আমি খেলার মতো আমার ই হয় নাই, কি বলে এক্সপার্ট হয়নি, আমার জুনিয়র।
আচ্ছা,
বড় ভাইরা খেলায়।
আচ্ছা,
তো এরা মাইকিং করলো, মাইকিং করার পর আমি বললাম কি, একদিন গেলাম তাদের কাছে, আমি আমার এক ফ্রেন্ড নিয়ে, যে আমরা ই করব আপনাদের সাথে পার্টিসিপেট করব। তো বড় হয়ে বলো একটা কাজ করো, তোমরা চার্সি একটা অ্যাপ্লিকেশন করো আমাদের কাছে, জুনিয়র একটা টুর্নামেন্ট ওপেন করুক। তো আমি বললাম জুনিয়র দরকার নাই, আমরাই পার্টিসিপেট করি না, দেখি না কি হয়। পরে সেই টুর্নামেন্ট, পরে সেই টুর্নামেন্টে আমার তো ইচ্ছা যে পয়েন্ট নিতে হলে তো কোর্টের মধ্যে শাটল ফ্লাই দিতে হবে, আর শাটল দিতে গেলে থাকবে আমি সেইখানে থাকব। মানে আমি এমন ভাবে প্র্যাকটিস করতাম, সাতটায় দিতাম, সাঁতার কাটতাম, বিকেল হলে দৌড়, বডি ঠিক রাখার জন্য দৌড়াদৌড়ি করতাম, কিন্তু টার্গেট ব্যাডমিন্টন খেলা। তো আসলাম, খেলার দিন শুরু হইল, মনে মনে তো চিন্তা দে এরা জিততে হলে আমার সময় আমাকে মাপতে হবে আর কি, বড় আশা। প্রথমে আসলাম, আসার পর নেটা, নেটাদের সাথে তো কোনদিন খেলাই নাই, প্রথম গেমে হেরে গেছি।
তিন গেম করে,
তিন গেম খেলা, প্রথম গেমে হেরে গেছি। আর ওই মারে কোন দিন
মেজারমেন্ট পাচ্ছে না, যেহেতু আমার দিকে খেলছে,
আমার দিকে খেলা।
ওকে,
পরের দুই গেম জিততাম, তারপর সেই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হইলাম।
আচ্ছা, কি দলগত ছিল?
দলগত।
আচ্ছা, ভেরি গুড।
তারপর
এগুলো হচ্ছে আপনার অনেক দারুণ কিছু সুখস্মৃতি।
এবং আমি মোটামুটি খুব আনন্দে কাটাইছি, আমাদের সচ্ছল পরিবারেই বলতে পারি, অভাব অনটন দেখি নাই, মোটামুটি আমাদের ব্যবসা ছিল প্লিজ বাড়িতে, দুইটা কাপড়ের দোকান ছিল, আরো 10-15টা ভাড়া পাইতাম, বাবা ছিল আর কি ভাড়া, এইটাই আমাদের সব কিছু ছিল ওইখানে। তারপরে তো পাখি শিকার করে ঢাকা আসলাম, ও শহরে সবার পরিচিত হইলাম, সবার
স্বাভাবিক
খেলার ভিতরে স্পোর্টস ওয়ার্ল্ডে আমার একটা মোটামুটি ভালো গুডউইল হইল আর কি, সবাই চেনে। তারপর আমরা ওইখানে মাস্তি যেটা বলেন আর কি, তখন তো সবার সাথে মেলামেশা, রাত সন্ধ্যার পর বাইরে থাকলে অসুবিধা নাই। ও এর মধ্যে ওই কলিশনের নাটক, এই সাংস্কৃতিক জগতে ওইটা আমি, আমাদের দল অংশগ্রহণ করতো, কিন্তু আমি পাশে থাকতাম সবসময়, এবং ওইখানে কিছু লোক দিকটা কবিতা বা ওই ছন্দ কি বলবো নাটক লিখতে হতো, গীতিনাট্য খুব সুন্দর, এবং অনেক প্রতিভাই সেখানে ছিল। যেমন এখন শঙ্কর সাহাদালের নাম জানেন কি?
জানি,
উনি পিরিজপুরে ওনার বাড়ি।
আচ্ছা আচ্ছা,
উনিও তাদের সাথে থাকতেন,
ওই সমকালীন সময় দেখছেন তাকে?
অবশ্যই দেখছি, তার সাথে দেখছি কোন এক ভাষায় একসাথে আমি পাখি শিকার করে।
লিডিং অ্যাক্টর উনার, মানে কিছু একদম পুরোদস্তুর পরখা অভিনেতা বলতে যাদেরকে বুঝায়, হি ইজ ওয়ান অফ দেম।
সে আমার কথা মনে আছে কিনা জানি না, কিন্তু আমি পাখি মারি আনছি, রান্না করছি, খাইছি, সেটা আমার মনে আছে।
এই যে জীবন ফজলুল সাহেব, এবং আপনারা আপনি যে জীবনের কথা বলছেন, সেই জীবনটা থেকে আমরা আস্তে আস্তে কিন্তু অনেক দূরে চলে যাচ্ছি। ওই পারিবারিক বন্ধনটা নাই, ওই ভয়টা নাই, আগে যে ভয়টার জন্য বেশি আটকে উঠতাম আমরা, আজকে বড় সবচেয়ে বড় মূল্যবান সুখস্মৃতির জায়গাতে কিন্তু সেই ভয়গুলো, বাবা বা বড় ভাইদের বা পাড়ার মুরব্বীদের ওই রাসভারী চেহারা,
পাড়ার মুরব্বীদের যে কোনো লোকের থাপড় মারতে
পারে, এক্স্যাক্টলি, সেই সামাজিক বন্ধনগুলো আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা সেই জিনিসগুলো কাছ থেকে দেখেছেন, এক্সপিরিয়েন্স করেছেন। আমরা অনেক বেশি আধুনিক হচ্ছি ঠিকই, সবকিছু অনেক বেশি ডিজিটালাইজড হচ্ছে ঠিকই, কিন্তু সেই ভালো লাগার জায়গাগুলো আস্তে আস্তে কমে আসছে। তারপর ঢাকায় আসা, এই সুদর্শন মানুষটির
ঢাকা আসার আগে আরেকটা ঘটনা আছে, যে ভুলে গেলাম, ওই নাটকে আমি আমিও ছিলাম তখন, খাদ্যমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন মুনাই, সম্ভবত উনি গেলেন, তো আমাদের দল একটা
গীতিনাট্য
পারফর্ম করবে, তো আমাকে প্রম্পটার বানাইছে।
আচ্ছা,
যে আমি প্রম্পট করব, কারণ ওই মাঠের পাশে পয়সা রিহার্সাল হইতেছে, থাকতে থাকতে আমারও মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে তুই প্রম্পট করবি, কারণ আমার সেই বড় ভাই যখন স্টেজে উঠছে, সে লম্বা মানুষ, তাকে ধুতি পরাই উঠেছে, আমি ওই ওই ওনার দেখে হাসতে হাসতে স্টেজ দিয়ে নিচে পড়ে গেছি। এখন আমি যে প্রম করব, ওনার তো কোনো কিছু মুখস্থ নাই, মুখস্থ সব আমার, আর উনি আমাকে খোঁজে,
আপনি নিচে,
আমি তো নিচে স্টেজের নিচে। ডায়লগটা ছিল, কথাটা ছিল এরকম, যে শোনো শোনো বিদ্যাপতি বিদ্যাশরী মাতা, তোমার সারা জীবন পূজা কইরা হইলাম পাটার মাথা, কেন তোমার মধ্যে স্বজন প্রীতি, তুমি কাউরে অনেক শিক্ষা দাও আর কাউরে ফেল করো, এটা তো হওয়া উচিত না। ঠিক এই ধরনেরই একটা গীতিন একটা ছোট করে ছিল আর কি, এইটা একটা। তারপর আরেকটা ছিল, সেটা হলো 75-এর আগে, 73 থেকে, আজব রাজ্যে ভাই কার্টুন রাজা, জনতাকে দিয়ে ক্ষুধার সাজা, কেউ কেউ মোরা ভাই লুটছি মজা। ওনাদের এই শঙ্কর সাহাজাল যাদের সাথে চলতেন তাদেরই কিন্তু লেখা, এই নিজে কোনো তাদের লেখা,
এগুলো মঞ্চস্থ হতে দেখতেন,
মঞ্চস্থ হতো, আমিও রিহার্সালে, যেহেতু আমি কলিসিনায়, আমরা কারা ফার্স্ট হইলো সাংস্কৃতিক দিকে, কারা ফার্স্ট হইলো মাঠে, কারা ফার্স্ট হইলো, আমাকে একবার তখন বলে যে আসি আসি, আমার সে এক বড় ভাই ডাকলো, চল কি হবে আজকে, জঙ্গে নিতে হবে, কি করতে হবে, খালে নাম নামছি খালে, নাইমা সারা গায়ে কাদা মাখছি, কাদা মাখিয়া মুখ হাসতেছি, তো মুখটা দেবদরু পাতা দিয়ে ঢাইকা, সারা গায়ে পাতা ঢাইকা, দুজনে মিলা বাঁশ ফাটাইয়া, মানে মিউজিক নৃত্য করতে করতে জঙ্গে নৃত্য,
বুঝতে পারছি,
সবটি এই মা 26 মার্চ, সরি তখন 16 ডিসেম্বর, শীতের মধ্যে আমরা মাঠে দিয়া এই অনুষ্ঠান খুব এনজয় করছি,
লাইফটাকে দারুণ ভাবে এক্সপ্লোর করেছেন, এই নিয়ে রিগ্রেট নাই, তাই তো, জীবনে মজা তো করেছেন, ফ্রেশ মজা বলতে
যা বোঝায় আর কি,
একদম মাটি থেকে উঠে আসা মজা,
রাত্রে সিন্নি খাবো, রাত্রে রসে সিন্নি খাবো, তখন ছিল ইন্ডিয়ার ইরানের আগা খান গোল্ড কাপ খেলা, রাত্রে একটা সময় শীতের মধ্যে কাছে কেউ উঠতে চায় না, কারণ ওই যে ফোটো ফোটা রসটা পরে ওইটাই বিরক্তকর, রস নামাই আনলাম ঠিক আছে, কিন্তু নামতে নামতে যতক্ষণ 2-3-4 ফোটা
ঠান্ডার মধ্যে,
ওই ঠান্ডার মধ্যে কি বিরক্ত, একজন ডাকতে গেছি, সে দরজা খুলে না, আমার চাকু দিয়া দরজা খুলছি, আমি খোলার পক্ষে আমি কিন্তু গাছ উঠতে পারবো না, আমরা কি করবো সে প্ল্যান নাই, সে আগেই বলে হলে যে আমি কিন্তু গাছ উঠতে পারবো না, আমরা এইভাবে, এবং আমাদের এই রাত্রে সিন্নি খাওয়ায় এমন সময় আমাদের কি বলে এমপি সাহেব সাবেক, ওনার নাম হলো মনে করতে পারতেছি না, প্রধান কৃষিকার হালদার, উনিও পার্টিসিপেট করছে আমার এই খাওয়ার ব্যাপারে, যে নারকেল কারো কাছ দিয়ে নারকেল আনছি, কারো কাছ দিয়ে রস আনছি, এইভাবে আরো করছি, আরো পরীক্ষার হলে অনেক কিছু,
এই জীবন মানে যা হয় আর কি, অনেক বর্ণাঢ্য এই অতীত, এই জীবন এই করতে করতে নিঃসন্দেহে মানুষটি তো কোনো না কোনো একটা জায়গা থেকে স্থির হলো, স্থিমিত হলো, রাইট? কোনো না কোনো একটি জায়গাতে গিয়ে কারো হাত শক্ত করে ধরবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হলো, কোনো না কোনো একটা জায়গাতে গিয়ে কোনো মানুষকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল, যেখানে সেই শবে বরাতের ঠান্ডার মাঝে গোসল করে পাতা কুড়িয়ে তাপ নেয়ার যে মানুষটি রাত বিরাতে মাঝরাতে রসের ভার নামিয়ে নিয়ে আসে, সেই মানুষটি মাঠে দাপিয়ে বাড়ানো, সেই মানুষটি হঠাৎ কাউকে দেখে থমকে গেল, সেই মুহূর্তটা কখন এলো?
একটু পরে আমি বলছি, আর একটু পিছিয়ে যাই। সেটা হলো আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, আমরা পাড়ার মধ্যে সবাই চিন্তা করলাম কি চলো ফুটবল খেলবো, এরকম আপনার কি বলে আগস্ট মাস, প্রচন্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমরা 10-12 জন বৃষ্টির মধ্যে ফুটবল, ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ, আজকে আমরা সব ফ্রি, 10-12 জন ফুটবল খেলতে নামি বললাম সকাল 11:30 দিকে, কি বলে আনলিমিটেড টাইম, কোনো টাইম নাই, যতক্ষণ পর্যন্ত সবাই না, যত সময় 3টা পর্যন্ত খেললাম আর কি, 11:00 নামি, কারণ আজকে পরীক্ষা শেষ, আজকে খুশি, আর দিকে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, কাদা, কেমন কেউ খিদে লাগছে 3টার সময়। মোড়ে গেলাম, মোড়ে গিয়ে দেখলাম দোকানে সাগর কলা ঝুলানো আর নাবিস্কো বিস্কুট, ওই সময় নাবিস্কো গ্লুকোজ বিস্কুট লাল ইচে মোড়ানো, আমরা ঠিক আছে আমি খাওয়াবো বসো সবাই, আমরা 7-8 জন খাইলাম, বাসায় যাওয়া যাবে না, হাডুডু খেলতে হবে, নামো, নামি বললাম আবার হাডুডু খেলতে হবে,
কন্টিনিউয়াসলি খেলার মধ্যে থাকতে হবে,
খেলার মধ্যে থাকতে হবে, সন্ধ্যার সময় বাসায় ফিরছি, এইভাবে আমি ছোটবেলার জীবন
বড় বড় হয়ে ওঠা। তারপর আমি চলে যাচ্ছি আপনাকে সাথে নিয়ে ওই মুহূর্তটার কাছে, যে কোনো একজন মানুষ কাউকে দেখে অবশ্যই আপনাকে নিজেকে নাড়া দিয়েছে বা থমকে যেতে হয়েছে। আমার যেহেতু সময়ের স্বল্পতা আছে, সেই কারণে আমি সরাসরি চলে যাচ্ছি ওই জীবনটাতে, এবং বাকি সময়টা আপনাকে নিয়ে আমি ওই জীবনটার কথাই শুনতে চাইবো আজকে।
আচ্ছা, তারপর আমার ঢাকা আসা হলো, ঢাকা আসলাম ব্যবসা করতে, আমার একটা হোলসেল সেন্টার ছিল, সেই কিন্তু বাসা ভাড়া পাই না, ব্যাচেলার বাসা ভাড়া দেয় না। তারপরে আমার এক ভাগ্নি একটা বাসা ম্যানেজ করে দিল, সেখানে আমি বাসা ভাড়া নিলাম একাই, কিন্তু কোনোদিন একা ঘুমাইতে পারি নাই, ওই সেই ছোটকালের বন্ধু যারা আছে এখনো, 3-4 জন এখন আমার সাথে আছে সেই ছোটবেলার থেকে, তাদেরকে নিয়ে ওই যখন হরতাল হইতো সব আমার বাসায় চলে আসতো, কারণ তখন আমার বাসায় কালার টিভি, ভিসিআর এগুলো দেখার জন্য, আর আমার ভিডিও ক্লাব ছিল আমার নিজস্ব লোকের, কম পয়সায় আমি নিয়ে আসতে পারতাম। তো ওই হরতালের সময় আমরা ম্যাক্সিমাম সময় এটাই করতাম, ওই পিসিআর চলতো, শ্রীদেবী বলেন, অমিতাভ বলেন, মিঠুন চক্রবর্তী, এ সবার ভিসিআর এই দিন যাইতো আর কি, তরকারির পাতিলে ভাত, ভাতের পাতিলে তরকারি, কারণ সবাই তরকারি খাইতো, ভাত কম, আর কাদের বুয়া শুধু ধোয়া পাকা, তাদের রান্না পছন্দ করতাম না আর কি,
নিজেরাই
ডিম একটা ভাঙিয়ে দিয়া সিম চুম কাইটা সিদ্ধ চলে গেছে খাইতেছি, কয়জন 7 জন 8 জন 9 জন ভেসেলার কেউ দেয় না, চুরের মতো ঢুকে একটা আটকে দেয়, ভিতরে বসে আমরা ভিসিআর দিয়ে খেলি বসে বসে, এর মধ্যে আমার ফ্যামিলি দিয়ে আমার বিয়ের প্রস্তাব আসলো, বিয়ে করার একটু
প্রেশার দিচ্ছে,
প্রেশার না বললো যে বিয়ে করা উচিত, এই আমি ঠিক আছে মেয়ে দেখেন, আমি সবাই মেয়ে দেখার ব্যাপার বললো, তোর যদি পছন্দ থাকে সেটাও তুমি বলতে পারো, তো আমার তো তেমন কোনো পছন্দ নাই, ও ইন দি মিন টাইম আমার বাবা মারা গেছেন 78 সনে, সরি বাবা মারা গেছেন, আমাদের যা অ্যাসেট ছিল সব আমার বড় বোনের নামে সব বাবা লিখে দিয়েছেন, কোন ভাই বোনকে কাউকে
ইন্টারাপ্ট করতে হচ্ছে, এত সুন্দর একটা মোমেন্টে গল্পে ঢুকলেন, বাট আমাকে একটা টাইম চেকের বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি
প্লিজ তাড়াতাড়ি।
হ্যাঁ অবশ্যই।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা। এই প্রথম বাংলাদেশে তৈরি আবহাওয়া উপযোগী ফ্রিজ নিয়ে এলো যমুনা ইলেকট্রনিক্স। মনোমুগ্ধকর ডিজাইন, সিক্স লেয়ার পিভিসি কোটিং গ্লাস ডোর, টেম্পার্ড গ্লাস শেল, ময়েশ্চার ভেজিটেবল কেস আর মাল্টিপল ড্রায়ার খাবার কে রাখে সতেজ ও দুর্গন্ধমুক্ত। সেরা কুলিং পারফরমেন্স, দীর্ঘক্ষণ লোড শেডিংও খাবার কে রাখে তরতাজা। হাই এফিসিয়েন্সি কম্প্রেশন ভিতরের তাপমাত্রাকে সঠিকভাবে করে নিয়ন্ত্রণ, সাশ্রয় করে 65% বিদ্যুৎ। দেশের জন্য যমুনার পণ্য।
নতুন এক্সক্লুসিভ গানগুলো শুনতে এখনই ডাউনলোড করুন রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপ আর এনজয় করুন দেশি বিদেশি মিউজিকের বিগেস্ট লাইব্রেরি। অ্যান্ড্রয়েড ও আইফোনে ডাউনলোড করতে ডায়াল করুন *123*9# বিস্তারিত robi.com.bd। রবি
Yes, বন্ধু আবারও ফিরে এলাম ভালোবাসার বাংলাদেশে। খুব সুন্দর একটা গল্প শুনতে যাচ্ছি, খুব চমৎকার একটা আবহাওয়া তৈরি হতে যাচ্ছে,
তাই যদি হয় সরাসরি ফজলুল সাহেবের কাছে সময় নষ্ট না করে।
তারপরে মেয়ে দেখার কথা উঠল, তো তারাও দেখলো, আমিও এক জায়গায়, তারা এক জায়গায় বললো, আমাকে দেখতে বললো, আমিও ও সরি, আমার দোকানের যে আমার যে হোলসেল সেন্টার সেখানে একটা ছেলে ছিল, না সরি, আমি যে বাসা ভাড়া পাইলাম, তো ওই বাসায় এক ভদ্রলোক রেগুলার ভিসিআর দেখতে আসতো, তো সে আমাকে বলতেছে যে আমার একটা ভাগ্নি আছে, এখন বলতে হবে সরি টু সে যে ডেভ, বোবা, কিন্তু একটা ছেলে দেখেন তাতে আমরা বিয়ে নিতে পারি, এই ওদিকে আমার বিয়ের ব্যাপারও বলতেছে। তো আমি আমার বোন তো সব বোনার গার্ডিয়ান, তাকে বোনে বললো যে তুই কি, তখন আমি একটা ছেলে দেখলাম আমার দোকানের কেয়ারটেকার, পাশের কেয়ারটেকারকে আমি দেখলাম, সে বললো যে আমাকে 50,000 টাকা দিলে আমি বিয়ে করতে পারি, এই বাবা মেয়ে বিয়ে করতে পারি। তখন আমি আবার ওর মামাকে বললাম যে হ্যাঁ ছেলে একটা পাওয়া গেছে, এটা আমার পাশের দোকানের কেয়ারটেকার, 400 টাকা, তখন 400 টাকা সে বেতন পাইতে আর
কি।
সে বলে ঠিক আছে, আমরা যদি সে ছেলে দেখতে ভালো হয় তাহলে আমরা রাজি আছি। আর ছেলে বলছে আমাকে 50,000 টাকা দিবেন, আর তারাও 50,000 টাকা দিতে রাজি হয়েছে।
এইভাবে কথাবার্তা
হয়েছে,
কোনে পক্ষ বোবা, সো ছেলেকে এরকম ডিমান্ড, ছেলের
ডিমান্ড 50,000 টাকা। তারপরে একদিন বললো কি ওর ওই ছেলের ফ্রেন্ড, আপনি এই কাজটা করেন না। আমি কেন, ও তো 50,000 টাকা নিয়ে পালাই যাবে, ও তো আর দেশে আসবে না। তখন আমি ওই ভিসিআর দেখতাম, মামা আমার বাসায় আসছে, আমি বললাম মামা এই ঘটনা আমি তো ঘটকালিতে নাই, কেন এই ঘটনা, আমি তারে বললাম যে ছেলে আর থাকবে না, 50,000 টাকা দিলে সে সৌদি চলে যাবে আর আসবে না। তখন এটা পোস্টপন্ড, ইন্ডিপেন্ডেন্ট আমার বিয়ের কথা চলতেছে। আমি আবার আমার বোনের বাসায় গেছি বেড়াইতে, ঢাকার পাশে। তখন সে বলল কি তোর বিয়ের কি খবর, আমাকে মেজ ভাই বলছে দেখতেছে, এই দেখবে আইসা নারায়ণগঞ্জে একটা মেয়ে দেখবে, এই কথা বললো, তোর কোনো পছন্দ আছে নাকি। আমি হঠাৎ করে আমি ওর কথাই বলছি,
কেন বললেন
আমি জানি না, এখনো হঠাৎ করে তার কথা বলছি। তা আমি বলছি এই কথা, আমি যদি বলি আপনার তো না ওরা দিতে পারেন, আমার যদি পছন্দ, না তুই যদি পছন্দ হয় তুই থাকবি। আমার
দেখেছেন তখন,
আমি ওই 88 বন্যার সময় একদিন ওই ছেলের ব্যাপারে আলাপ করার সময় একদিন ওর যে বাসায় গেছিলাম, ওখানে গিয়ে দেখি যে সে টুইনিং করতেছে ভিসিআর, যেন ছবিটা ক্লিয়ার আসে। তো ওর মামা ডাকলো ওকে, যে খুব জোরে ডাকতে হয়েছে, কারণ জোরে ডাকলে সে কানে শোনে, হিয়ারিং ছিল, হিয়ারিং দেওয়া ছিল তখন। তখন বললো যে
এমনি সে বোবা, বাট তখন সে অবস্থাতে খুব জোরে বললে আংশিক শুনতে পারত,
শুনতে পারে আর লিপ সিন দেখলে বুঝতে পারে,
লিপ রিড করতে পারত অল্প স্বল্প
অল্প স্বল্প,
সেই সময়কার কথা বলছেন। পরে
ছোটকাল তো বলতেই বলে পারত না, পরে আমি দেখলাম যে সে ওইটা ট্রেনিংটা করতে পারে, তার ম্যাচিউর আছে আর কি, ওই সময় আমি দেখছি আর কি। তো আমার
কেমন দেখেছিলেন,
ওই আয়সা খালি আমার সামনে দিয়ে ওইটু ট্রেনিং করে চলে গেছে,
সামনে দিয়েই তো যাবে, কেমন দেখেছিলেন
না তখন? সে ভালোই দেখতে, ভালোই ছিল, ভালোই লাগছে, কিন্তু আমি বিয়ে করব সেই
সেই আপনি ঘটকালেই করবেন, বাট দেখতে কেমন দেখেছিলেন?
দেখতে ভালোই দেখছিলাম আর কি।
সেই সময়কার বর্ণনা একটু দেন, কিরকম দেখেছিলেন?
একটা প্যাস্টেল কালারের সালোয়ার কামিজ পরা, একটু বিসিআর ওখানে দাঁড়াইলো, ওখানে দাঁড়ায় টিভিটা এবং বিসিআরটা ঠিক করে ছবিটা ওকে করে দিয়ে আমার সামনে দিয়ে শেষ চলে গেছে। আমি এই বিসিআর দেখেছিলাম।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
এইটুকুই তার সাথে আমার দেখা, তারপর আর কোনো দেখা হয়নি। তার ছয় সাত মাস পরে আমি প্রস্তাব দেওয়ার পরে তারা তো রাজি না।
আপনি বোনকে স্ট্রেট বলে দিলেন?
আমি
পছন্দ আছে,
আমার বোনকে বললাম আমারই, তোর পছন্দ হলে আমাদের কোনো রাজি নাই। এখন তো
আপনি পরে ভেবেছেন যে কেন এই কথাটা হঠাৎ মুখ দিয়ে আসলো?
আমি ভাবছি হ্যাঁ, যে ও আমার ফ্যামিলিতে আসলে কেউ ওকে কৈফত জিজ্ঞেস করবে না, এই তোর বউ এটা করলো না কেন, তোর বউ এটা দোষ করলো কেন, এটা করবে না। আর একটা মা বাপ অন্তত আমাকে ভালো জানবে, দোয়া করবে আমাকে,
যার মেয়েকে আপনি বিয়ে করছেন।
কিন্তু আমার মা আপত্তি জানাইছে, আমার মা বলে, আমার মা শেখারের লোক, সে বলছিল যে তুই একটা কাজ করবি। আমি বললাম মা,
আপনার যেহেতু মেয়ে বোবা,
হ্যাঁ যেহেতু আমার
পরিবার সবাই স্বাভাবিক,
আমার মাকে বললাম মা আপনার যদি এরকম একটা মেয়ে হইতো, তখন আমার মা আর কিছু বলতে পারে না, ঠিক আছে যা তোর যদি ইচ্ছা করে তুই কর। এই আমি এসে
যদি একটু রেশনারি বলি, সে কানেও যেহেতু কম শোনে,
সে শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধিও
প্রতিবন্ধী। তারপর
আমার মামারে বললাম, মামা তো রাজি না, পর মামা না আমার বোন ভাগ্নি পাগল, আপনি যদি এটা করেন এটা প্রত্যেকেই মানায় না, কোনো হয় না, এই আমাকে মামা মাপসাই এই রুমের মধ্যে সীমাবদ্ধ, যদি করেন তাহলে সবাইকে বলবেন, আর না করেন তাহলে এখানে স্টপ, তাহলে আমি আপার লাগে আলাপ করে আসি, মানে ওর মার সাথে। তো ওর মার সাথে আলাপ করছে, বলছে ঠিক আছে তার গার্ডিয়ান আনতে বলো। তো আমি তো আমার বড় বোনে তাকেই বলছি, বড় বোনে আমার বড় ভাগ্নিকে পাঠাইছে দেখতে, ডেকে ডেকে সে সাপোর্ট দিচ্ছে। আমার সাথে সাথে আমার মেজ ভাইও আসছে সাপোর্ট দেওয়ার আগেই, দেখি যে ও কি করতেছে, মানে তারাও বলতেছে যে ঠিক আছে।
অনেক বড় সিদ্ধান্ত, সে কথা বলতে ঠিকভাবে পারে না, শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, এ ব্যাপারে তো বাকি আত্মীয় স্বজন যে কেউ হয়তো যে কোনো সময় কমপ্লেন করতেই পারে।
তারপরে বিয়ে হইল,
বিয়ে হইল, বিয়ের ঘটনাটা একটু বলেন, বিয়ে তো হইল রাইট?
ওকে না, ও তো জাস্ট মামারে বললাম, পরে ওর সরি ওর এক ভাবিছিল সে আমাকে দেখে নাই, সে টেলিফোন করলো আমার বাড়িতে, আর্জেন্ট চলে আসো ঢাকা, কেন কথা আছে, ওর ভাবি আমাকে দেখবে আর কি। আমি তাড়াতাড়ি চলে আসছি, আসার পরে তার দেখা হইলো, সে বলল, সে গেলে আমার একটা প্রশ্ন করলো যে ও তো কথা বলতে পারে না, ও তো রাঁধতে পারে, আপনি করলে থাকতে পারবেন? তখন আমি তার দিকে তাকাই বললাম, দেখেন এটা আমি সিওরিটি দিতে পারবো না, আমি যে থাকতে পারবো, আমি মনে মনে বললাম, আমার এখনো মনে আছে যে আমি তো আমারও একটা জীবন ভালো, আমি যেমন যাইতেছি আমি তো বুঝে শুনেই যাইতেছি, তাকে বলি নাই। তখন সে বললো তো বোঝে না আপনি থাকতে পারবেন, আমি এই কথা আমি উত্তর দিতে পারবো না, আমি শিওর দিতে পারবো না। তারপর যাই হোক বিয়া তো হইলো আর কি, ছেড়ে চলে গেলে সৌদি, বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে বিয়ার তিন দিনের মাথায় আমি বাসা থেকে বের হয়েছি, তিন দিন না দুই দিন আর কি, বন্ধু বান্ধব আসছে বা টেলিফোন করছে, টেলিফোন কথা হয়েছে।
বাসঘরে গল্প কি শোনাবেন না?
বাসঘরে নামাজ পড়লাম দুজন একসাথে, ও নামাজ পড়তে জানে, নামাজ পড়াইলো। অনেক 28 বছর আগের ঘটনা, তো অনেক কিছুই
যতটুকু মনে পড়ে।
হ্যাঁ, নামাজ পড়লাম, এটা আমার মনে আছে। এই তারপরে আমার বন্ধুর বাসায় গেলাম ওকে নিয়ে, তো বললাম এই ফার্স্ট দেখা বন্ধুর বউর সাথে বিয়ের পরে। ও তো রান্না করে পাক করতেছে, আমাকে দেখেই পরে নিয়ে আসছে নতুন। এই তখন আমি বললাম কি, দেখো যার কপালে যা লেগছে আল্লাহ যেটা করছে সেটাই আমি তো করে। এই ওরা তো জানে, ওরা বিয়ে ছিল, সব সময় ছিল। তখন ও আমার উকলকে আমাকে একটা চড় মারলো, আমার ওয়াইফ আমাকে একটা চড় মারলো। তো আমি বলছি তুমি আমাকে মারলা কেন? ও মাথা নিচে করে বসে গেছে, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। আমি এসে বললাম বাসায়, বাসায় এসে ভাবলাম অনেকক্ষণ। তারপর আসি আরেকদিন, ছয় সাত দিন পর একদিন আসি, দেখি কি ও বাসায় নাই, কোথায়? দেখি খাটের নিচে শাড়ি শুড়ি পেয়ে চাইয়া সে হাসতে হাসতে বেরিয়েছে। আমি অবাক হইয়া বিছানায় বসে বললাম, চিন্তা করলাম জীবনটা কি করলাম। পরে লিখলাম ওকে নিয়ে আমি ভালো থাকবো। এই আমার আবার
এই অ্যাক্টিভিটিস গুলো আপনাকে তো থমকায় দিয়েছিল, রাইট ফজলুল সাহেব? যে সিদ্ধান্তটা, কি সিদ্ধান্ত নিলেন?
আমি কি সিদ্ধান্ত
নিলাম যখন বললেন যে আপনি আপনার বন্ধুর বাড়িতে গেছেন, বন্ধুর বোন, বন্ধুর বউ নতুন দেখতেছে, সে অবস্থায় সবাই চায়নি যে শো অফ করতে যে কত ভালো বিয়ে করেছি সেই সে। সে অবস্থায় আপনার কি হলো, আপনার গালে যখন চড় মারলো আপনার বউ, স্বাভাবিকভাবে আপনি এমন ভাবে অপদস্থ হলেন ওই জায়গাতে। গলা চড় মারা তো অনেক দূরের কথা, একটু গলা উঁচু করে বইয়ে যদি ওই সময় কথা বলে সেই লজ্জাতে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না। বা আপনি যখন বাড়ির কথা বলতেছেন যে বউ আমার কেউ দেখা যাচ্ছে সে খাটের নিচে হো হো করে হাসতে হাসতে বাইরে হচ্ছে, তখন আপনি লিটারেলি কিন্তু শক খাইছেন যে আপনি আদৌ কি পারবেন এই মেয়েকে নিয়ে পুরো এত বড় একটা জীবন পার করতে।
আমি খাটে বসে পড়ছি, তারপরে শুয়েছি, তারপর ওইটার দরদার লিখছি আমি একে নিয়েই ভালো থাকবো। তারপর আবার শুরু,
এত শক্তি কই পাইলেন?
তারপর আমার মোটর সাইকেল, তখন এই হোন্ডা ছিল, ওরে নিয়ে হোন্ডায় ঘুরতাম আর কথা শিখাইতাম সংসদ ভবনে বৈশা।
কিরকম
হোন্ডা নিয়ে যাইতাম বেড়াই দিতাম দুদিন বেড়াইতে, আমার হোন্ডা ছিল, হোন্ডায় বেড়াইতে
দিয়ে কথা শিখাইতেন,
কথা শিখাইতাম মনে করেন উদা লাগে, ক্ষুদা লাগে রে বলে উদা লাগে। এই আমি বলছি যে ইচ্ছে নদী, ও শুনছে খিচুড়ি, এরকম শুনে মানে লিপসিন দেখে এটা বোঝে, ও তো শুনে তো না। তো এই ধরনের হয়েছে। পরে আপনার ওই খাট দিয়ে বেরোলো, এরপর আরেকদিন এসে দেখি ওর মা ওকে মারছে, করছে করে জামা খুলে ফেলাইছে টেপটা গায়ে। আমি তাড়াতাড়ি দিয়ে ধরাই ধরছি, ধরাই ধরে রুমে নিয়েছি। ও কান্না করতেছে যে আমি কথা বলতে পারি না, আমাকে সবাই মারে। তো আমি কিচ্ছু বলিনি, আমি খালি রুমটায় বসাইছি। বসানোর পর বলছি কিছু হবে না, জামা পড়াইছি। তারপরে সে তাকে নিয়ে তো এইভাবে পথ চলা আমাদের ছেলে হলো, খুব খুশি। ও ছেলে হওয়ার পর ও খালি আমাকে খুঁজতেছে, ও কই ও কই, ওর মায়ের বিরক্ত হয়ে বলতেছে তোমাকে খালি খুঁজতেছে। আমার মনে হয়
হাত দিয়ে শুধু বারবার দেখাচ্ছি
না বলতেছে। তো আমার মনে হয় ডেলিভারি হওয়ার আধা 10-15 মিনিটের মধ্যেই আমি তারপর গেছি ওর কাছে, আমার হাতটা ধরছে।
তাই
হ্যাঁ, হাতটা ধরে কেমন লাগে
বললো?
হ্যাঁ
পুরো শব্দটা,
হ্যাঁ কেমন
কেমন।
তারপর ছেলে
বললো,
ছেলে আস্তে আস্তে বড় হইলো।
আপনি কি বলেছিলেন?
আমি পাশে মাথার পাশে বসছি আর কি। তো আমার একটা কথা মনে পড়ছে, আমি একটা ফিচারে পড়ছিলাম যে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় যদি হাজবেন্ড পাশে থাকে তাইলে তাদের আন্তরিকতা বা সহানুভূতি যেটা, এটা অনেক বাড়ে,
বেড়ে যায়।
এটা আমি একটা পেপারে পড়ছিলাম, আমি জানি না। যাই হোক, তারপর তো ছেলে হলো, বড় হলো, ও সব টিপটপ, কোনো ইস্যু নাই। ও এর মধ্যে ছেলে বড় হইলো, আমি আমার ব্যবসার পতন ঘটলো, টাকা পয়সা আস্তে 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 আমার অনেক কমে গেল। তো কি করব কি করব, বাসায় থাকি কি করে, গেট লাগাই, মাঝে মাঝে পানি উঠাই। তো ও দেখা, তুমি গেট দুলোবাই না, মানে ওর দুলোবাইও থাকে ওইখানে, সে
তুমি কেন গেট লাগাচ্ছ,
হ্যাঁ তুমি কেন বারবার লাগাও, প্রত্যেকদিন দেখে রোজ আমি লাগাই, কেন আমার মোটর সাইকেলটা,
উত্তরটা দেয় এইভাবেই, তুমি গেট,
তুমি গেট দুলোবাই না। তখন আমি বললাম যে আমার প্রতি তার একটা ফিলিংস আছে।
এগুলোতে আপনি আস্তে আস্তে অল্প অল্প করে বুঝতে শুরু করেছেন যে আমার প্রতি একটা কেয়ারিং মনটা তৈরি হচ্ছে।
তারপরে আমার ব্যবসার অবস্থা তখন খারাপ, কি করব কি করব, ও বাসায় থাকি, টুকটাক কাজ করি, দোকান বন্ধ করে দিছি, হোলসেল যেটা বাইরে হোলসেল করতাম বিভিন্ন ডিস্ট্রিক্টে, টাকা আটকে গেছে, উঠাইতে পারি নাই। আর আমিও বুঝি নাই, তখন আমি ডিগ্রিতে ভর্তি হয়েছি, লেখাপড়া থেকে আমি এদিকে আসছি, তখন ওটা বয়সের ব্যাপার, তখন ওই মোটর সাইকেল, ভিসিআর, কালার টেলিভিশন,
সেই কালার লাইফ যায়নি,
আর ওই ওয়ার্ল্ড কাপ দেখতে হবে কালার টিভিতে, তখন তো একটা ফ্যাক্টর কালার টিভি আর কি। তারপর ওকে নিয়ে আমি আলাদা বাসা নিলাম, আলাদা বাসায় নিলাম, ছোট্ট একটা তিনটা রুম বাসা নিলাম। এখন দেখছি বাসায় একদিন এমন হয়েছে যে রাত্র 11টার সময় আসছি, আমার ছেলে আরো ঘুমায় রয়েছে, দরজা নক করতেছি করতেছি, 11টা 12টা,
মাঝে সাঝে আপনার যে ছেলে বউ কেমন আছে বা না আছে,
অনেক সময় বাসা আশেপাশে থাকতাম বেশি সময়, তো একটু আড্ডা দিতাম আমি, আমার আবার ফ্রেন্ড সার্কেল অনেক বেশি,
কিন্তু আশপাশেই থাকতেন, যেহেতু
এই ব্যাপারটা সবসময় কাজ করছে।
তারপরে তারপরে
তারপরে রাত্র দেড়টার সময় সে দরজা খুলছে,
11টা থেকে ডাকাডাকি করতেছে,
হ্যাঁ ডাকাডাকি আর করি না, কারণ মানুষের ডিস্টার্ব হয়। আমি সিঁড়ির বাসায় বসে রয়েছি, বৈশা দেখি, তো আমি জানি এরকম আরো অনেকদিন হয়েছে, হয়তো এক ঘন্টা, আধা ঘন্টা, দেড় ঘন্টা এরকম হয়েছে, আমি জানি ও খুলবেই, কারণ যখন দেখবে যে আমি নাই, তাই সে খুলছে। শীত, ঘুম, এত রাত কেন,
এতটুকু কথা,
হ্যাঁ এত রাত কেন, অনেক কাজ, আমি মাথা লড়াইছি, বাসায় ঢুকছি, কোনো অসুবিধা হয় নাই। দেখা গেছে যে রান্না করছে, তরকারিতে লবণ দিয়ে গেছে বেশি, এখন সে কি করবে সে নিজেও জানে না। আমি কোনো ওর সামনেই পানি দিয়ে ধুয়ে আমি খাইলাম, ও আবার ওর না দিয়ে মুখটা একটা হাসতেছে।
আচ্ছা
আমি তো ওই ফেলাই তো, আর এত রাত্রে কি খাবো, আর এটা নিয়ে ওর সাথে তো কিছু বলারও নেই, আমি ওইটা ওইভাবেই চালাই নিছি। এইভাবে আস্তে 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 আবার একটা চাকরি পেলাম, চাকরি দিয়া মোটামুটি ভালো চলতে রাখলাম, তাহলে থেকে এই বাইরে এক জায়গায় থাকা না, এর মধ্যে আমার চাকরিতে আমার এই আমি ইউরোপিয়ান ইউনিয়নে আমি ছিটে দেন ওই ব্যবসার জন্য যাব, তখন ওদেরকে রাখবো কোথায়, তখন বাধ্য হয়ে আবার ওর মার বাসায় না বোনের বাসার কাছে একটা ফ্ল্যাট ভাড়া নিলাম, যেহেতু বাইরে যেতে হয় একে তো রাখা একা রেখা দিতে পারি না, আর রাখলেও একটা সব সময় এটা কাজ করে। তো ছেলে বড় হইল, আর ও তো আস্তে আস্তে রান্না বাড়া এত সুন্দর করে, আমি প্লিজ
শিখে ফেলছি,
খুব ভালো
কথাবার্তা শিখাচ্ছে,
হ্যাঁ কথাবার্তাও এখন আগের চেয়ে ভালো বলতে পারে, এখন জিজ্ঞেস কেন বল, ছোট কথা বলতে পারি না, এখন কথা বলতে পারি, কিন্তু তুমি এটা বোঝো না, আমার মাথায় বুঝি না কম, বুঝছেন, আমার মাথায় বুঝি না কম, আমাদের অনেক দিন গেল।
একটাই কি ছেলে আপনার?
এক ছেলে এক মেয়ে। হ্যাঁ
মেয়ে কবে আসলো?
তারপরে মেয়ে আসলো 12 বছর পরে, আমি তো মহা খুশি, মেয়ে আসছে, আমি বাড়িতে, আমাকে টেলিফোন করছে, আমি আসছি, আসে দেখি মেয়ে আসছে, সিঁড়ি দিয়ে ভাই উঠতেছি, তখন দেখি নার্স বলতেছে, এটা আবার ওর মামার ক্লিনিক, আমার স্যারের একটা নাতনি হয়েছে, বিয়ে দিতে টাকা লাগবে না, তখন তো আমি বুঝতে পারছি কে আর কি, আমি হেঁটে গেলাম, দেখি
আল্লাহ আকবার, সামনে এমন একটা চমৎকার মেয়ে বসে আছে, তার বয়স কত এখন?
সেপ্টেম্বরের 29 তারিখে 14 হবে,
14 বছর। আমার মাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশ। কি অদ্ভুত দেখতে, যার দিকে তাকালে গোটা পৃথিবী শান্ত হয়েছে।
আমি খুব খুশি গুরু, আপনি চিন্তা, আমার তোমার আমার কাছে টাকা আছে নাই বলবো না।
আমার মায়ের দিকে তাকায় আমার নিজের অজান্তে চোখে পানি চলে আসতেছে। একটা মুখ কত বেশি স্নিগ্ধ হতে পারে, একটা মুখের মধ্যে কত বেশি মায়া মিশে থাকতে পারে, কত মিষ্টি হতে পারে একটা মুখের মিষ্টতা। আমি ওই যে অনেক আগে অসীন একটা সিরিয়াল হইতো, জাপানিজ অসীন, এত কিউটেস্ট একটা মেয়ে, বহুদিন পর এরকম সাদ চোখে লাগলো রে মেঘলা, মনে হচ্ছে দেবদূতের মতো কেউ সামনে বসা। মা স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
আসসালামু আলাইকুম, আমার নাম অনন্য।
ও মাঝে মাঝে বলতো যে তুমি আমার কানটা ঠিক করে দাও তো, আমি এইটা বলছি আম্মু আমাকে মারছে, আমি ওইটা বলছি আম্মু, অত ও মনে করে যে সব নেগেটিভ মারতে হবে, এইটা হলো ওর মার ধারণা। কিন্তু এখন এটা তো আর আমার
সেটা তো বুঝে দেওয়া সম্ভব না, সবকিছু তো আপনার পক্ষে পসিবল না।
অনেক অনেক
নার্স যথার্থই বলেছে, আমার মায়ের আসলে আমি তো চাই না আমার মায়ের বিয়ে হোক, আপনার ঘর আলো করে থাকুক সব সময়। এত সুন্দর মেয়েকে কোথায় পাঠাবেন গন?
না আমার তো এখন ছেলে, ও এর মধ্যে ছেলে গোল্ডেন এপ্লাস পেয়েছে, আমি মহাখুশি গুরু। আমি বলবো আমি এত খুশি হয়েছি যে আমার এই টানাটানির মধ্যেও
দেখি আমার মায়ের মায়ের কথা শুনি। মা
বল,
আম্মা জান আপনি এত সুন্দর, এত ইনোসেন্ট, আপনাকে দেখে আমার কলিজা ভরে গেল মা। আমার মায়ের একটা আলাদা ভাবে ছবি দিস তো ফেসবুকে।
ওকে শিওর।
কাঁদছেন কেন মা বলেন আগে? মায়ের জন্য কষ্ট হচ্ছে? খুব কষ্ট হয় মায়ের জন্য?
অনেক কষ্ট, যখন আমার মায়ের কথা কেউ বলে আমার অনেক কষ্ট হয়।
কেন মা কষ্ট কেন হবে, দেখো তো কেমন বাবা তোমার, পৃথিবীতে পুণ্য করলেও কয়েক জনম পুণ্য করলে এরকম বাবা কি পায় কেউ বলো?
আমি জানি না, যখনই কেউ আমার মায়ের কথা বলে আমি কখন বলি আমার হঠাৎ চোখ দিয়ে পানি পড়তে থাকে।
তুমি নিজেকে আয়নাতে দেখো মা, সুন্দর হওয়া এক জিনিস, আর স্রষ্টা যখন তার নূর দিয়ে কাউকে বানায় তখন চেহারা মনে হয় এরকম হয় যেমন দেখতেছি, সুন্দর জন্য জিনিস। বাট এত নিষ্পাপ করে স্রষ্টা যখন বানান কাউকে, নিঃসন্দেহাতীত ভাবেই সেখানে স্রষ্টার অন্যরকমের কোন ব্লেসিং থাকে যা তোমার সাথে আছে। না হলে এমন পরিবারে এমন ঔরসে তুমি জন্ম নিতে না মা, যেখানে এরকম বাবা থাকে, যেখানে ফেরেস্তারা পর্যন্ত পরাস্ত হয় যার কোয়ালিটির কাছে। কি অদ্ভুত চিন্তাধারা, কি পরিমাণ কমিটমেন্ট থাকলে এরকম একজন মানুষ কোন একটা অসম্পূর্ণ মানুষকে নিয়ে পরিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। এবং বিশ্বাস করে দেখো, তোমার মা যদি মানসিক প্রতিবন্ধী হয়, বুদ্ধি প্রতিবন্ধী হয়, শ্রবণ প্রতিবন্ধী হয়, বাকশক্তি যদি তার না থাকে, তারপরেও যতদূর পথ তিনি এসেছেন, যা তোমাদের জন্য এই যাবৎকাল করেছেন, তার স্বামীকে ডেকে যখন তিনি বলেছেন কেমন খুশি, তুমি চিন্তা করো সবকিছুকে ওভারকাম করে স্রষ্টার তৈরি করা সৃষ্টিকে সে তার মতো করে অতিক্রম করে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটা ব্লেসিং ছাড়া আর কি হতে পারে না। সেই মাকে নিয়ে তো গর্ব করার কথা না, অবশ্যই সে মাকে নিয়ে গর্ব করার কথা, যে মা তোমাদের ভালোবাসার জন্য, তোমার বাবার ভালোবাসার কারণে, তোমার ভাইয়ের ভালোবাসার কারণে, তার এত অসম্পূর্ণতা থাকা সত্ত্বেও সবগুলোকে পার করে এই পর্যন্ত এসেছে। আমরা সামান্য কিছু অসম্পূর্ণতার কাছে কিভাবে ধরা খেয়ে যায়, সেখানে প্রকৃতিগত ভাবে এই মানুষটি এত অসম্পূর্ণ হওয়ার পরে এত দূর চলে এসেছে, গর্ব হওয়া উচিত মাঝে মাঝে।
যে অসুস্থ হইলে ডাক্তারের কাছে নেওয়া সমস্যা, কিভাবে এই মহিলা ডাক্তার কাছে ভিতরে যাইতে হয়, কোনটা হ্যাঁ বলে কোনটা না বলে, কোনটাকে
মাকে নিয়ে খুব চিন্তা হয়? মা কি চিন্তা হয়?
যখন আমি স্কুলে যাই আপু ভাইয়া ভার্সিটি অফিসে যাই, তখন মনে হয় আম্মু বাসায় কি করছে, কি হয়েছে?
কে কার মা আসলে? অনন্যা কি মেয়ে না মা? কি মনে হয়, মায়ের মেয়ে না মায়ের মা?
মায়ের মেয়ে।
আমার তো মনে হচ্ছে মায়ের মা।
আমি স্কুলে থাকি তখন অনেক খুব ভয় লাগে, মনে হয় বাসায় আমার আম্মু কি করছে, কি হয়েছে আমার মায়ের।
একদিন এরকম আমরা কেউ বাসায় নাই, সে তো ডেঙ্গু জ্বর হয়েছে, সে তো ফ্লোরে পড়ে দরজায় লাথ দিতেছে, বাড়ি গেলে আমার টেলিফোন করছে ছিকির আসেন, বাসায় এসে দেখি সে ফ্লোরে শোয়া খেয়েছে, সন্ধ্যার সময় নিয়ে গেলাম ডেঙ্গু জ্বর, আমার সেইখানে রাখতে পারি নাই, বাসায় নিয়ে আসতে আসে, ওই পানি খাওয়ানো, স্লাইন দেওয়া, পাশে বসে থাকা। এই কিছুদিন আগে হাত ভেঙে গেছে, যান হাতটা ভাঙছে, সকালে সে কিন্তু এক ঘন্টা হাঁটে, তার বয়স কিন্তু 48 আপ, এক ঘন্টা সে রেগুলার হাঁটে, আর সে ঘুমায় আরাম, তার জন্য কোনো খরচই নেই। এই যে হাত ভাঙছে, হাত ভাঙার পর আমাদের খাওয়া দাওয়া বন্ধ, কে রানবে? কাজের বুয়া রান্না তো খাবে না, কেউ হবে না, কাজের বুয়া দুজন আছে, আর সে কাটে ধোয়া পাকলা করে, আমি কি খাবো না খাবো, কখন খাবো, আমার প্রেশার, গরুর মাংস খাইতে পারবা না, সব সব 100% তার কন্ট্রোলে থাকতে হয়।
কাদামাটি দেখি মানুষ বানালেন বলেন,
মার বাসায় খুব কম যায়
তো আপনার, একদম তো একদম তো একদম তো কাদামাটি পেয়েছিলেন, রাইট? কি চমৎকার আকৃতি দিলেন, এটার জন্য শান্তি লাগে না?
হ্যাঁ, আমরা দুজন খুব এই যে ঘুরতে ঘুরতে আপনাদের উপরে চলে আসছি, যে চলো বলতেছি কাজ নাই, আমি চলো হাঁটতে হাঁটতে যাই, হাতে দিল হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি, রিক্সায় বাসে এসে পড়ছি, রাস্তা খালি, আমরা প্রায় ঘুরতে যাই আমরা দুজনে। এখন একটু সুবিধা হচ্ছে, ছেলেরে বিয়ে করাইছি, আমি এই জন্যই বিয়ে করেছি যে আমার বাসায় লোক দরকার, নাহলে আমার সবসময় এত টেনশন কাজ করে যে দুইজন থাকলে একটা অ্যাক্সিডেন্ট, আজকাল অনেক অঘটন ঘটে, আর দুইটা মেয়ে এইভাবে রেখে গেলে আমার, আমি এই জন্য চিন্তা করি। তারপর ওই ছেলের এই সে ও ছেলে তো এই বললাম যে বিবিএ এমবিএ ঢাকা ইউনিভার্সিটিতে সে কমপ্লিট করছে, এখন একটা জবে আছে, বিয়ে করলাম, সবাই বলে এত অল্প বয়সে কেন করাইলা, এই গত বছর এই সে করছে কমপ্লিট করছে, করাইলাম তো আমার বাসায়। আমারও তো অসুস্থ হই অনেক সময়, কথা বলতে ইচ্ছা করে, তখন ও তো গেম খেলে, তুমি আমার সাথে কথা বলো না, তুমি তুমি খাতায় লেখো, তুমি খাতায় লেখো, কারণ আমি কথা বলতে পারতেছি না, আমার শরীর খুব খারাপ, মানে প্রেশার টেনশনে খারাপ লাগতেছে, তাহলে আমি কার সাথে কথা বলবো, আমি তোমার সাথে আমি কথা বলি, বলে আমি সময় নেই, আমার মেয়ে বলতেছে, আমি ও গেম খেলতেছে বলে তুমি কথা খাতায় লেখো, আবার আমার ছেলে বলতেছে তুমি তুমি বন্ধু বান্ধবের সাথে কথা বলো রাত্রে, তা আমি বলি এত রাত্রে কে আমার সাথে কথা বলবে। যাই হোক, স্ত্রী হিসাবে সে পারফেক্ট, আমি আর আমারও ধারণা যদি কোনো কি বলে কনজুগাল লাইফে যদি স্যাক্রিফাইস থাকে তাহলে অবশ্যই তারা সুখী হবে, আর যদি দোষ দেখতে সুখী যে এই পানিটা গামছাটা এখানে কেন, ওইটা এখানে, আমার হাতের সামনে বাচ্চা আমিই নিল সরাই রাখলাম, আমি তো এটাই করি, এটা তো অনেক কষ্ট হইতেছে, বা আমার আমি করলে আমার অসুবিধা কি, যদি এই স্যাক্রিফাইস যদি দুইজন সবাই মানে ভবিষ্যৎ প্রজন্ম হোক বা যারা নতুন দম্পতি তারা যদি স্যাক্রিফাইস করে যে না আমরা কারো দোষ ধরব না, ভুল ত্রুটি হইতেই পারে, তাইলে সে সুখ কেউ ধরে রাখতে পারবে না।
অনন্যা, মাকে নিয়ে কি কেউ কখনো কোনো কথা বলেছে এরকম হয়েছে?
না, কেউ কখনো কথা বলেনি, কিন্তু বেশিরভাগই জিজ্ঞেস আমার স্কুলে জিজ্ঞেস করে তোমার মা কেমন, তোমার মা আসে না কেন? দেখ আমাদের সাথে কথা বলে না কেন? বেশিরভাগই মানুষ আমাকে জিজ্ঞেস করে, আমি কিন্তু তখন এইসব কথা বলতে পারি না, বললে আমার চোখ দিয়ে পানি এসে পড়ে।
বিভিন্ন প্যারেন্টস ডে তে বা বিভিন্ন অকেশনে সবাই তখন জিজ্ঞেস করে যে কেন মা আসেনি বা এরকম কিছু। সেই প্রসঙ্গে আমি বললাম, আজকেই ওকে বলতেছিলাম যে আমার ছেলে যখন গোল্ডেন এপেল ছিল তখন ও বলতেছে, আর মা বলতেছে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এবং কিভাবে সে বলতেছে কাপড়টা নাড়ায়, তোমার ছেলে? হ্যাঁ, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বলতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে সে। এই কথাটা আমি তার কাছ থেকে অনেকবারই শুনতে চাইতাম, আমার কাছে ভালো লাগতো আর কি, কথাটা হলো মন কথা হলো এইটা। তো সেও ভালো রেজাল্ট করছে, তারপর ইন্টারমিডিয়েটও সে প্লাস পেয়েছে। তারপরে
শুনি একটু অনন্যার কাছে মায়ের কথা। তোমার তো শুধু গল্প শুনতে মন চায় আমার, আজ আর কোন গুরুর গুরুগিরি নাই, শুধুই তোমার কথা শুনতে মন চাচ্ছে। মায়ের সাথে কি ধরনের কথাবার্তা হয়, কি করো সারাদিন মায়ের সাথে যখন একসাথে থাকো, বা দূরে যখন যাও মাকে নিয়ে কি ভাবো তুমি, বাবাকে নিয়ে তোমার ভাবনাগুলো কেমন? আমি তোমার কথা শুনি।
বাবাকে নিয়ে ভাবনা তো, বাবা তো ঠিক আছে, পারফেক্ট, এর জন্য বাবাকে নিয়ে বেশি একটা ভাবনা নেই। আর আম্মু যখন বাসায় থাকে না, একটা ইনসিডেন্ট অলরেডি ঘটে গেছে, তখন থেকে আমার অলরেডি ভয় থাকে।
ইনসিডেন্ট বলতে ডেঙ্গু জ্বরের সময়?
তখন থেকেই ভয়টা শুরু, তখন থেকে আমি ভাবি আম্মু কি করে এখন, কিছু হইলো নাকি এখন। তারপর থেকে আব্বু ডিসিশন নিয়েছে যে আমি বাসায় থাকবো, আমি বাসায় খেয়াল রাখবো। তারপর আমি দেখি, বেশিরভাগই দেখি যে আমি স্কুল থেকে যখন আসি দেখি যে আব্বু বাসায় থাকে, আমি যখন এসে আসি তখনই আব্বু অফিসের কাজে যায়, তারপর অফিসের কাজে যায়। তারপর
মায়ের কথা বলতে গেলে কি সবসময় এরকম হয়, গলায় দলা পাকিয়ে উঠে কি জানো, তাই না? সব আটকায় যায়, এত ভালোবাসো। তোমার এই আবেগ, তোমার এই ইমোশন, তোমার এই ভালোবাসাই কিন্তু শক্তি মা। তুমি তো একা একা তোমার একমাত্র মায়ের জন্য কাঁদতেছো না? আমার কেন জানি মনে হচ্ছে গোটা পৃথিবীর মাদের জন্য এক সন্তান হয়ে তুমি মনে হয় এত ইমোশন, এত আবেগ, এত কান্না ধরে রাখছো। এই পৃথিবীতে মাকে ভালোবাসা নাকি কমিয়ে দিয়েছে, সেখানে তোমার মতো মেয়েরাও আছে। মা যত বেশি অসম্পূর্ণ হোক না কেন, মা আসলে সবসময় অনেক বেশি পরিপূর্ণ। তোমাকে দেখে বুঝতেছি বা শিখতেছি আমি হিতেশাম, এভাবে ভালোবেসো সারা জীবন মাকে। মায়ের সাথে কথোপকথন কি হয়, কি হয় মায়ের সাথে, খুনসুটি কি হয়, এগুলো শুনি একটু।
কথা হয় যখন আমি স্কুল থেকে আসি,
পুরো দিনের জার্নিটা একটু শোনাও তো, একদম বিগিনিং থেকে। ফজলুল সাহেব আপনার পার্ট শেষ, আমি আপনার আমার মা নিয়ে একটু গল্প করতে চাই, প্রথম থেকে পুরো দিন। হ্যাঁ, সকাল থেকে উঠে কি হয়, কিভাবে কথা বলো?
সকাল থেকে উঠে
যেহেতু মায়ের ওই গানটা শুনতে মন চাচ্ছে, জেমসের সেই বিখ্যাত গানটা একটু মাকে নিয়ে শুনি আর আমার মায়ের গল্প শুনি। তো বাইদে একটু বলে রাখি, ফজলুল সাহেবের খুব ব্যাখ্যা দিচ্ছিলাম, কিন্তু আমাদের ফজলুল সাহেবের সহধর্মিনী, তার ভালোবাসা মানুষ, সেও কিন্তু অসম্ভব সুন্দর একজন দেখতে মানুষ, এবং তিনি হয়তো বলতে পারেননি, ঠিকভাবে বলেননি, বলতে চাননি, অসম্ভব দেখতে সুন্দর। মনে হয় হাইট মনে হয় অনেকটা আপনার কাছাকাছি, রাইট?
5 ফিট 2 বা 3
হবে, এবং একদম শার্প ফিচার, যে ফিচারটা অনেকটা পেয়েছে আমার মায়। সব মিলিয়ে দারুণ সৌন্দর্য দুজনের মধ্যে। আমরা শুনছিলাম অনন্যার কথা। মা
সকালে উঠে তো ফার্স্টেই আমুর নিয়ে ঝগড়া লাগে, মানে নাস্তা কি খাবো, আমি নাস্তা এটা খেতে চাই। আমি
কিভাবে কথা বলো তোমরা তখন?
আমি আম্মুর সাথে মানে ইশারায় কথা বলি,
লাইক
লিপস, জাস্ট এমনি তাড়াতাড়িতে বলি, তখন আম্মু বুঝে ফেলে আমি এটা খাবো। আর যখন কোন শুনে না, মানে আমি আসতে বললে আম্মু আমার কথা শুনতে পায়, কেউ যদি এই কথাটা আসতে বলে কিন্তু এটা কেউ শুনতে পায় না, আম্মু শুনতে পায় না। যদি আমি বলি
তাহলে
আম্মু শুনতে পায়।
এটা কি শুনতে পায় নাকি লিপিড করে?
শুনতে পায়। আমি যদি একরকম,
আমি আমি খেয়াল করছি যে আমার ছেলে যখন ডাকতো আম্মু শুনতে, আমি যে এত ডাকাডাকি করি শোনে না।
একটা ডাক দিলে শুনে যায়, রাইট? কি অসম্ভব ব্যাপার।
আমি যখন একটা রুমে থাকি আর আম্মু যখন অনেক মানে ডাইনিং রুমে অথবা ডাইনিং রুমে থাকে, আস্তে করে আমি মানে আম্মু ডাকি ভাবে আম্মু ঠিকই শুনে আসে, আম্মু বলে কি আসে ঠিকই,
তুমি পরোটাই বানাও, আমার পরোটা খেতে মন চাচ্ছে,
পরোটাই খাবো, অন্য কিছু খাইতে পারবো না, তাহলে সারাদিন খুদে থাকবো
পরোটাই। ওরা এই মা দেখে অনেক কিছু সুযোগ
পায়,
রাত 12টার সময় আমরা পিকনিক করি,
তাই না?
এখন পোলাও খাইতে হবে, আচ্ছা ঠিক আছে,
মায়ের না বলার সুযোগ শুরু হয়ে গেল। ওকে, সকাল থেকে শুনি,
আচ্ছা
ঝগড়া শুরু হলো, না আমার পরোটাই লাগবে,
পরোটাই লাগবে,
আম্মু কি বলতেছে?
আম্মু বলে না দিব না, আমি বলে না খেয়ে থাকবো, কিন্তু না খাবো না, শুধু আমি পরোটাই খাবো। তারপর আম্মু একটু দশ এক ঘন্টা দুই ঘন্টা দেখলো, পরে পরোটা বানাই দিল, শেষ পর্যন্ত পরোটা বানাইলো, পরোটা খাইলাম। তারপর এই সকালটা পায়ে স্কুলে গেলাম, স্কুল থেকে ফিরে এই অনেক কথা, এই যে আজকে এই বাসায় আসলাম।
স্কুলে গিয়ে তখন মাথায় কি টেনশন থাকে সব সময়? রাইট,
আগে থাকতো, এখন একটু কম আছে, আব্বু বাসায়, ভাবি বাসায়, বাসায় এসে দেখি যে আম্মু এই কথা সেই কথা বলে, এই যে এই বাসা থেকে গেলাম, এই বাসায় এই কাজটা হলো, এই বাসায় এই আন্টির সাথে কথা বললাম, এই সব কথা বলে
আম্মু। ওই গল্পগুলো করে কিভাবে করে তখন, সেই কথাগুলো কিভাবে কমিউনিকেট করে?
ভালোই বলে, বলে যে এই আন্টি আজকে আমার এই আন্টির সাথে আজকে আমার দেখা কথা হয়েছে, কথা বলবো বলছি, এভাবে বলে, এই আন্টির সাথে কথা বলছি, এই আন্টি আজকে আমাদের বাসায় আসছে, এভাবে ভালোই বলতে পারে। এবার তারপর এই বিকাল 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 দুপুর বেলা বেশি একটা কথা হয় না, তো দুপুর বেলা আমি টিভি দেখে, আমি আমার কাজ করি, আমি গেম খেলি। তারপর বিকালের টিকে যখন আমার টিচার আসে, টিচারের কাছে পড়ি, আম্মু আমার টিচারের সাথে কথা বলে, আমার টিচার ঠিকই আম্মুর সাথে মানে কথা বলে। তারপর ওইভাবে সন্ধ্যা পর্যন্ত মানে একটু একটু করে কথা বলে আম্মুর সাথে, সন্ধ্যার দিকে ভাইয়া ভাবি ভাবি তো থাকে, ভাবি তো সারাদিনই আম্মুর সাথে কথা বলে, ভাইয়া আসে,
এক মাস হয়েছে
ভাইয়া আসে, ভাইয়া খুব কমই কথা বলে আম্মুর সাথে পারলে, আর সন্ধ্যার দিকে একটু বেশি একটা কথা হয় না, বেশি আমি সন্ধ্যা থেকে আমার সাথে কথা বলি না বেশি একটা। পরে একটু রাতে ঘুমানোর আগে আম্মু একটু আমাকে বলে, আর না এই যে কালকে আমি এখানে যাব, তোমার আব্বু এই কথাটা বলছে তোমার ব্যাপারে, তোমার বাবা তোমার আব্বু এই কাজ করছে, তুমি যে তোমার আব্বুকে এই কাজের জন্য থামাও, এইসব কথা বলে। আর মানে কেউ কিছু করলে আমার কানে কানে এসে বলে, যাতে আমি ওটা থামাইতে পারি, আর বলে আব্বু যেই মানে আমার ব্যাপারে কিছু বলে, গোপনীয় কথা কিছু বলে, এটা আম্মু আম্মুকে বলে, আম্মু সোজা আমার কানে সেই কথাটা শোনায় দেয়, আর শুরু হয় একটা ঝগড়া, মানে ঝগড়া হয়। পরে আমি আম্মু তারপর আম্মু বলে থাক 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 থামাই,
মা মেয়ের কমিউনিকেশনে কোনো প্রবলেম হয় না, রাইট?
না,
কথা বলতে একজনের শুনতে কোনো কিছুতে সমস্যা
না, অদ্ভুত লাগতো যখন ছোট ছিল তখন দুজনে এরকম এরকম কথা বলতো, কিন্তু সবাই চাই থাকতাম,
তাই?
হ্যাঁ, আমার ছেলেরা দেখছি গ্লাসের দিকে তাকাইয়া, সে পাক করে এই শোকেজের গ্লাস আছে, তারা লিপসিং বলতেছে, আমি কিন্তু বুঝি না, কিন্তু তারা ঠিকই তাদের কথা আদান প্রদান করতেছে।
আমি কিন্তু
ভাঙা ভাঙা।
মায়ের কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে অনন্যা?
আমার সব জিনিসই ভালো লাগে।
যেমন
যেমন কি বলবো, সব জিনিস,
সব
সব।
তাহলে কোন এক রাজপুত্র যদি আমার মাকে উড়িয়ে নিয়ে চলে যায় দূর দেশে, কে দেখবে মাকে?
আমি দেখব।
দূর দেশে নিয়ে চলে যায় যদি বহু দূরের কোন রাজপুত্র, আমি তো চাই না যে আমার মা কখনো যায়, বাট নিয়ম রীতি করতেই তো হবে।
আমিও চাই না আব্বা আম্মুকে ছেড়ে চলে যাই,
চলে যেয়ে যেতেই হবে মা, তখন আম্মুটা রেখে দেখবে।
ওর মা বলে যে আমার মেয়ে বিয়ে দেব না, জামাই থাকে থাকে, জামাই থাকে, শ্বশুর বাড়ি যাবে না, এগুলো ওর মার ভাষ্য।
আমি তো বাইরের মানুষ, তা আমি তো বলতেছি যে আমার মাকে পাঠায় না, কিন্তু এনিওয়ে এত এরকম মানুষকে কে দূরে পাঠায়, কম তো আপনি দেন।
আমি চাই আম্মুকেই আমি নিয়ে যাবো, আমি যে জায়গায় যাই আম্মুকে নিয়ে যাবো, আম্মু আব্বুকে দুজনকে আমি নিয়ে যাবো, সব যে জায়গায় যাই আমি।
তোমাকে কিন্তু অনেক বড় হতে হবে মা, হয় না অনেক সময় যখন মানুষের মধ্যে কিছু লিমিটেশন তৈরি হয় তখন অনেক বড় করে বাঁচতে হয়, অনেক বড় করে নিজেকে গড়ে তুলতে হয়, পায়ের নিচের মাটিটা কিন্তু তোমার অনেক বেশি শক্ত হওয়া দরকার মা। যেসব স্বপ্ন বলছো সবগুলো হয়তো বাস্তবে রূপ নিবে, কিন্তু পায়ের নিচের মাটিটাকে অনেক বেশি শক্ত করতে হবে। সবকিছু করো, প্রতিষ্ঠা জায়গাতে এতটুকু কম্প্রোমাইজ করো না, তোমার বিলাসিতা করার সুযোগ নাই মা, তুমি এটা বুঝো তো। শুধু বড় না, অনেক বড় হতে হবে, রাইট? অনেক দূরে রাজপুত্র যত দূরে উড়িয়ে নিয়ে যাক না কেন, মা মাকে সাথে রাখবো, রাইট? ওকে, আমরা সামনের দিকে যাব অনুষ্ঠান নিয়ে। এক অদ্ভুত অদ্ভুত এক অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছি, দারুণ এক পারিবারিক বন্ধনের এক্সপিরিয়েন্স নিচ্ছি, ভাবছি রিকনসাইল করছি আমরা যারা দাম্পত্য জীবনের মধ্যে আছি। এই কথাটা কয়েকদিন আগে একটু অনুষ্ঠানে বলেছিলাম, আজ আর একবার বলি যে আমার একমাত্র সন্তান আয়মান, বয়স 4 বছর, একটা মেয়ে যে কত জরুরি, মা ভাগ্যিস তুমি আসছে। আসলে এরকম মেয়ে যদি কারো সংসারে না আসে প্রত্যেকটা সংসার অসম্পূর্ণ হয়ে যায়। তোদের কথা বলছি মেঘলা, তোমাদের কথাই বলছি অনন্যা, ভালোবাসা বাংলাদেশের স্টুডিও অবশ্যই মা তোমার কারণে এক দারুণ এক উচ্চতায় গেছে আজকে। কি এক শেফালি ফুলের গন্ধে মনে হচ্ছে মোমো করতেছে ঘরটা, শুধুই তোমার জন্য মা, তুমি আসছো বলে এত ভালো লাগতেছে আমার। ওই কথাটা বলে লেখে লেখে হবে না, আজ মা বলুক এক মিনিট, না মায়ের কথা শুনি, আমার মায়ের কথা শুনি,
তুমি বলো। আমার আব্বু যখন সকাল থেকে ঘুমাতো, আমার আম্মু এসে চুপি করে আব্বুর ফ্যান থেকে টাকাটা নিয়ে যেত, টাকাটা নিয়ে দেখতো, জমা রাখতো যাতে আমাদের কোনো ইউজে আমাদের লাগে।
বাই দ্য ওয়ে বলে রাখি, যেহেতু আপনার স্টুডিওর এই এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন না, যার সম্বন্ধে কথা হচ্ছে উনি কিন্তু বারবার দেখবার চেষ্টা করছেন, বাবা বারবার সবার দিকে তাকাচ্ছেন, পুরো ব্যাপারটা হয়তো অনুভব করতে উনি পারছেন না, বাট চেষ্টা করছেন যে তাকে নিয়ে কথা বলা হচ্ছে বা কোন একটা বিষয় নিয়ে হয়তো ডিসকাশন চলছে, অনেকটাই হয়তো উনি বুঝে ফেলছেন।
ওনাকে বলছে এটা,
হ্যাঁ, ওনাকে নিয়ে যে কথা বলা হচ্ছে সেটা অনেকটা হয়তো ওইভাবে উনি বুঝতে পারতেছেন, পুরো দোস্ত না হলেও। অননা, হ্যাঁ,
এখন এভাবে টাকা নিয়ে যেত, তারপর দুপুরবেলা আব্বু বলতো স্কুল থেকে ফিরে এসে বলতো আমার টাকা কই, আমার এই 500 টাকা কই, আমি আমাকে বলল তুমি নিছো, আমি বলি না আমি নিইনি, আম্মুকে বলতো তুমি নিছো, আম্মু বলে না আমি নেই নাই, এভাবে অনেকবার মিথ্যা কথাটা বলতো। এখন আব্বু করছে গিয়ে আব্বু বলে তাহলে এখন থেকে আমি ডায়েরিতে লিখে রাখবো কত টাকা আছে কত টাকা নাই। এখন আম্মু আমি বলছি আচ্ছা ঠিক আছে লিখো, আমি তো জানতাম না যে আম্মু টাকা নেয়। এখন আম্মুকে যখন আমি এই কথাটা বলছি, আম্মু সহজে আব্বুর কাছে যা বলে ডায়েরিতে লিখে লিখে হবে না, টাকা লিখে লিখে হবে, তখনই সব ধরা পড়ছে, টাকা নেই।
মানে টাকা লিখে লিখে হবে না,
টাকা লিখে লিখে
যাওয়া হবে না, খাওয়া হবে না,
ও আচ্ছা আচ্ছা,
টাকা লিখে লিখে
কাগজ, আচ্ছা আচ্ছা, আমার আইমান যেভাবে উত্তর দেয় বাবা খাবা খাবা না, টাকা লিখে হবে না,
লেখা লেখা
মানে লেখা যাবে না,
লেখা যাবে না,
আমি নেওয়ারটা নিবই।
যেমন ধর ঘর মোছা, তুমি পাও ধুমু, তুমি পাও ধুমু মানে তুমি পাও দিয়ে আসো,
আচ্ছা আচ্ছা,
তুমি পাও ধুমু মানে ময়লা যাতে না হয়, এটা ওইভাবে তার বলতে পারে না, এখন এইটা ডেভেলপ করছে
তাহলে বুঝতে পারছি। এবং এবং সে এটাও বুঝতে পারেনি যে এই কথাটা বলা মানে ধরা খেয়ে যাওয়া,
না
যে টাকাটা যে সেই নিয়েছে
না, সে বুঝতে পারছে, সে টাকা নিলে আমি বুঝতে পারি
না, না বাট এই কথাটা বললে যে সে ধরা পড়ে যাচ্ছে যে আমি যে নিয়েছি,
আমিও কিছু ই করি না, আমি ওয়ার্ড্রপে রাখি কারণ আমার ছেলে টাকা লাগে, আমি ঘুমাই থেকে আমার ডাকলে আমার সমস্যা, তো ওখান থেকে এই
বন্ধুরা। আমি এর মধ্যে আরেকটি দারুণ জিনিস খেয়াল করলাম, আসলে আপনি সুন্দর মানুষ তো, অসুন্দর কিছু চোখে পড়লেই আমার চোখে লাগতেছিল, লাইক কথা বলতে গেলে অনেকক্ষণ টেনশনে কথা বলতে গেলে ঠোঁটের পাশে একটু সাদা রঙের একটা ই জমা পড়ে, তো ওইটা আপনি হয়তো আজ খুব এক্সাইটেড কিছুটা নার্ভাস, এই জন্য প্রোগ্রামের দিকে কনসেন্ট্রেট করতে দিয়ে ওদিকে আপনি খেয়াল করেনি। একবার আমি বলতেও যাচ্ছিলাম আপনি চাইলে এটা দিয়ে একটু পরিষ্কার করতে পারেন, আমি বলি আর না বলি পাশে কিন্তু সে
সে
মানুষটা কিন্তু ঠিকই ইশারা দিয়ে আপনাকে দেখিয়ে দিয়েছে যে জিনিসটা একটু পরিষ্কার করে নাও। এবং আমি যেহেতু ভালোবাসার গুরু, এগুলো আমার আগে আগে চোখে পড়ে,
যেটা বলতেছিলাম তো ও বলতেছে আমি টাকা তুমি কিভাবে,
তুমি বুঝলা কিভাবে,
ওইটা তো বল না, আমি টাকা তুমি কিভাবে, তা আমি বলতেছি ওই মানি ব্যাগটা কার বই থাকে না, ও মানি ব্যাগটা ও কার বা রাখে না, যেদিন কার্ড থাকে সেদিন তার ধরতে পারি না, যেদিন কার্ড থাকে না
ওইগুলো তো তার মাথায় কাজ করে,
তার মাথায় কাজ
নিতে হবে, নিয়ে নিয়েছে
এয়ারপর ওহান মাথা ধরছে যে আমি টাকা তুমি কিভাবে
ধরতে
পারলা কিভাবে, তারপরে আমি শিখে দিছি, এখন হয়তো সে আবার ওই নিলেও ওই হবে
রাখে, দেখলাম যে আপনি চিন্তা করেছিলেন প্রথম দিকে বিয়ে করার সময় ফজলুল সাহেব যে আসলে এই সংসারের আলটিমেট ডেস্টিনিটা কি হবে, যখন বন্ধুর বইয়ের সামনে চড় খেলেন বা বিয়ের পরে হঠাৎ দেখে আবিষ্কার করলেন আপনার বউকে খাটের নিচ থেকে হাসতে হাসতে শাড়ি পরে বের হয়ে আসছে, তখন ভয় পেয়েছিলেন লিটারালি, চিন্তার পাহাড় ভেঙেছিল আপনার মাথায়, জাদু এই মেয়েটারে নিয়ে সারা জীবন পাহাড় সময় জীবন, সন্তান সন্ততি নিয়ে আমি আদৌ চলতে পারবো তো, কত ভালোভাবে সাকসেসফুলি আপনি রিস্কটা নিয়েছিলেন এবং ফাইনালি এটা কত ভালো আছেন আজ, কত বছর বিয়ের?
28 বছর।
বিয়ের 28 বছর পর স্টুডিওতে বসে যে সিনটা আমি এখন এই মুহূর্তে দেখলাম যে আপনার ঠোঁটের পাশে ওই বিচ্ছিন্ন জিনিসটাও তার চোখ এড়িয়ে যায় না, আপনাকে পরিষ্কার করিয়ে ফেলে, কি অদ্ভুত, কি অদ্ভুত, ইউ আর সো সাকসেড। আর আমরা আমরা মিস ওয়ার্ল্ড বিয়ে করার পরেও সংসার টিকাতে পারি না, আমরা পৃথিবীর সবচাইতে পয়সালা ঘরের মেয়েরে নিয়ে আসার পরেও ভালো থাকতে পারি না, আমরা সবচাইতে লক্ষ্মী, ভালোভাবে হেঁটে দেখাও তো মা, চুল দেখি তোমার কতখানি, বলো তো ডালে বাঘা দেওয়ার সময় কি কি মেশানো থাকে,
না আমি এটা কোন সময় পক্ষপাতিছিলাম না।
এই যে জিনিসগুলো হওয়ার পরেও তারপর দেখা যাচ্ছে প্রায় সুরে বাঁশি বাজছে না, বেশিরভাগ সময় ভালোবাসার বাংলাদেশে উথাল পাতাল অবস্থা চলতেছে, হাও মাও করে কান্নাকাটি, দুঃখ, দীর্ঘ নিঃশ্বাস। আর আপনি দেখুন,
অনেক সময় আপনার অনুষ্ঠান দেখে আমারও চোখের পানি আসে, তো ও তো বোঝে না, অনেক সময় দেখতাম এইভাবে আমাকে মুছাই দিয়ে দিত,
এসে চোখের পানি মুছিয়ে দিয়ে যেত, যেভাবে আপনার মেয়ে মুছাচ্ছে পাশে বসে,
ও মুছাই দিয়ে,
এবং সে বুঝে যে এখন কান্নার মেশিন শুরু হয়ে গেছে, লাইক সামা কোথাও একটা কিছু হচ্ছে আর কি,
ওইটা তারপরে আলাদা যদি দেখতো আমার কোনো কথায় তখন বলতো যে আমি কথা বলতে পারি না ওর আব্বু অনেক কষ্ট, আমি কথা বলতে পারি না ওর আব্বু অনেক কষ্ট, ওই আমি একা একা থাকি অনেক সময় গান শুনি হয়তো চোখ দিয়ে পানি পড়ে আইসা মুছাই দিয়ে দেয়, আর এমনি বলে যে আমি কথা বলতে পারি,
বিশ্বাস করেন ফজলুল সাহেব এত ভালো কি কেউ বাঁচতে পারবে লাইফে, কন্ত যদি আপনি পৃথিবীর সবচেয়ে সুদর্শন মেয়েটিকে বিয়ে করতেন, সবচাইতে পাণ্ডিত্য ভরা মেয়েটারে বিয়ে করতেন, তার নিজের ইগো, তার নিজের আমিত্ব, তার সমস্ত কিছুকে ভুলিয়ে ছাপিয়ে গিয়ে এত ভালো বাসা কি কেউ দিতে পারত? ফজলুল সাহেব সে তো আলাদা কোন সত্তা না, ওই সত্তা তো আপনি আপনার রূপে বানিয়েছেন, স্রষ্টা তো আপনাকে কাদামাটি দিয়েছিল, নিজের আকৃতি তো নিজে দিয়েছেন ওখানে, ও তো আর বিচ্ছিন্ন কোন সত্তা না, আপনার রূপ রং সেটাই হয়তো প্রতিফলিত হয় ওখানে,
অনেক ফিলিংস আমার ব্যাপারে সে খুব খুব কেয়ারিং, ইদানিং তো আমার একটা মাইল স্ট্রোক হয়েছে, সেটা হয়েছে কি সেটা ওর জন্য, ও বলছে যে আম্মু অজ্ঞান হয়ে গেছে, হঠাৎ করে আমার মনে পড়লো ও মনে হয় মারা গেছে, আমি ওর মাথার মধ্যে আমি হাত দিয়ে কাঁদতেছি, সেকেন্ডের মধ্যে ওটা ঝাঁকি দিল, রাত্রে পরের দিন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো আপনার তো একটা মাইল স্ট্রোক হয়েছে,
বলেন কি
হ্যাঁ আমি আমার একটা সাইড শিরশির করে, তো এখন একটু ভালো আছি, তো আমি ওরে বললাম তুমি এইভাবে বললা কেন যে আম্মু অসুস্থ, তুমি একদম আর্থনাদ করে এমন ভাবে বলছে আমি তাড়াতাড়ি বাসায় আসছি, কিন্তু ওই সময় আমার যদ্দূর মনে হয় যে এটা হয়েছে, আমরা তো এমআরআই করেছি, এমআরআই করার পর বললো তো একটু হাঁটাহাঁটি করেন আর এই ওষুধ খান ঠিক হয়ে যাবে, কিন্তু আমার ওই সময় মনে পড়ো যে চিৎকার করছে না, তখন আমার চোখে ভাসি আসছে যে আমি মনে আমার মাথায় হাত দিতেছি আর নিষ্প্রাণ দেহটা আমার চোখের সামনে এটা ভাসি আসছে, আমার মনে হয় ম্যাক্সিমাম 2-3 সেকেন্ড,
এত ভালোবাসা,
না ভালোবাসা জানি না, ভালোবাসা
এটা ভালোবাসাকে ছাপায় গেছেন আপনারা,
আমি যখন চেকোস্লোভাকে গেছে, তখন চাপতলা বাড়িতে বসের একা রয়েছি অনেকদিন, মাস খানেক গেলে এক মাস দেড় মাস থাকতাম। তো পাহাড়ের উপর বসে অনেক সময় ডাকতাম রেখা রেখা বলে ডাকতাম, কেউ তো শুনত না আমার কথা, রাখা না এয়ার টাইট হাউস, তখন
বসতাম
রেখা, ওর নাম রেখা,
এ বলে ডাকতেন।
ওখানে বসে যেহেতু রুম আটকানো, আমি একা বসে নাই, বসে হয়তো সুইডেন গেছে অন্য দেশে গেছে, তো ওরে আমি ফিল করতাম, তো ফিল করে কি করতাম, একা একা ডাকতাম রুমের মধ্যে বসে, আর ওই শব্দের বাইরে যেত।
জানে এই গল্পগুলো?
না এগুলো
বলেন তো,
বুঝতে পারবেন
একটু কত কথা বোঝাতে পারবেন?
না বুঝতে পারবে না, আমি বললে বুঝবে,
বলেন তো দেখি বুঝতে পারে কিনা। অনন্য একটু কথা বলো তো মাকে।
আমি তুমি বসো, আমি চেক রিপাবলিক,
দাও মাইক্রোফোন,
তুমি নাই
অনন্য মাইক্রোফোন দাও, মাইক্রোফোন 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 দাও, হ্যাঁ পারবে না পারায় কিছু নাই, গোটা বিশ্ব শুনবে আজ মা, অবশ্যই পারবে।
আমি
অনন্যাকে একটা মাইক্রোফোন দিও,
আমি চেক রিপাবলিক ব্যবসা কাজ, তখন তুমি নাই, আমি বাসায় চিন্তা রেখা কোথায়, আমি দরজা লাগাও ভিতরে, গিয়ার ছাড় ওখানে একা জোরে রেখা রেখা, কেউ নাই, একা একা ভালো লাগে না,
চেক রিপাবলিক
ও সাথে সাথে
কয় বলছো জিজ্ঞেস কথা বলেন, একটু কথা বলেন,
বলো
চেক রিপাবলিক,
মানে আমি না থাকলে ওর কষ্ট, ওইখানে যে যাই
আপনি আরো গল্প করেন প্লিজ, একসাথে কথা বলেন আপনারা প্লিজ,
তুমি আমি গল্প, আমি চেক রিপাবলিক, তুমি আমি অনেকদিন মাংস খাই না, মাছ খাই না, টেলিফোন অর্ণব অর্ণব আম্মা বলো মুরগির মাংস, আমি কালকে 22 তারিখে আসব, তুমি রান্না আমি আইছি বাসায় একসাথে খাই, তুমি আমি শুকায় গেছি অনেকদিন, তোমার চোখ পানি পরে, আমার ব্যাগ কাঁধে, তুমি জুতা খুলে দাও, জুতা জুতা
প্লিজ কথা বলো, আপনারাই কথা বলেন প্লিজ, অনন্যাকে একটা মাইক্রোফোন দাও,
হ্যাঁ হ্যাঁ একটা ওই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য দরকার, ক্যাটাগরি আমল তো অসম্ভব, আমাকে থাকতে হবে, তো অনেক কাদা করে
আপনারা কথা বলেন, এবং এই অনুষ্ঠান নিয়ে আমাদের যে ফিডব্যাক আপনি আপনার ভালোবাসার মানুষটাকে বুঝায় বলেন যে আমরা কত পছন্দ করতেছি আপনাদেরকে, গোটা বিশ্বের মানুষ আপনাদেরকে শুনতেছে, সবাই থ্যাংকস জানাচ্ছে যে এরকম ভালোবাসা সবার মধ্যে যেন থাকে।
আমি কথা বলি, সবাই কথা বলে, আমি বাসায় কানে শুনি, এখন কথা বলি বিদেশ, সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া, বাংলাদেশ, বরিশাল, সব কানে শুনে, সব কানে শুনে, সবাই ধন্যবাদ
ধন্যবাদ,
সবাই বলে লেখে লেখে কম্পিউটার লেখে ধন্যবাদ
ধন্যবাদ,
হ্যাঁ তুমি কি বলবা,
আমি
তুমি বলো, সবাই যারা শুনে কানে শুনে সবাই আমাদের দোয়া করো, তোমার মেয়ে সবাই সবাই, আমি বৃহস্পতিবার, তুমি আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার হইলে আমাকে স্মরণ করাই দাও,
আজকে সেই বৃহস্পতিবার,
হ্যাঁ
সেই অনুষ্ঠান, এই সে অনুষ্ঠান, এই শুনে এটাই শুনে,
প্রত্যেক বৃহস্পতিবার আমি কান শুনি,
চোখ পানি, এই শুনে এটা বোঝায় বলেন যে এই সে অনুষ্ঠান,
এখানে কথা বলে, এখানে কথা বলে
আমি সেই পাপি,
ভাই
ভাই কথা বলে
খুব সুন্দর কথা বলে
থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংকস লট গল্প করুন প্লিজ ইমোশনাল কথা বলেন তিনজনে কথা বলেন অনন্যা প্লিজ কথা বলো একসাথে মাকে কি বলার আছে সেগুলো বলো যা মাকে বলা হয়নি গোটা পৃথিবী শুনতেছে অনন্যা মাকে হয়তো
আমেরিকা কানাডা সবাই কান শুনে
আমেরিকা
সবাই কান তুমি কথা বলো সবাই শুনে
তুমি বলো মা শুনুক গোটা বিশ্বের মানুষ জানে
তুমি ছোট অল্প কথা বলতে পারো এখন অনেক কথা বলতে পারো
আগে ছোট অল্প আগে কথা বলতে পারে না এখন কথা বলতে পারে
তুমি ঝগড়া কে করে বাসায় ঝগড়া কথাবার্তা ঝগড়া কে আমি ঝগড়া করি
কেমন ভালোবাসে
ও ঝগড়া করে আমি ঝগড়া করি
হঠাৎ অসুখ হলো
তোমার হাত ভাঙা হাত ভাঙা ঠিক হবে না হয়তো আমাকে গোসল করে দিতে হয়েছে খাওয়াই দিতে হয়েছে
আপনি যেভাবে আদর করেন
তুমি আমাকে আদর করো
একটু মোটামুটি
এইটা দারুণ ছিল
অনেক চালাক অনেক সময় দেখা যায় প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে সে কথা বলতে থাকে হয়তো আমরা এক প্রসঙ্গে কথা বলতেছি ও অন্য প্রসঙ্গ
মাকে উদ্দেশ্য করে কিছু বলো যে কথাগুলো হয়তো তুমি বলতে চাও সুযোগ হয় না আজ এত বড় একটা প্ল্যাটফর্ম সবাই শুনতেছে যেসব ঝগড়া হয় যেসব ব্যাপার নিয়ে কথা হয় সেগুলো উদ্দেশ্য করে মাকে নিয়ে বলো যে তুমি কেমন ভালোবাসো তাকে তার খেয়াল কিভাবে হয়
আমি তোমার সাথে ঝগড়া করে চলে যাই তুমি তখন আমাকে এত করো
বলতে পারছি কোথায় বলতে পারতেছে না কি বলবে
আপনি কথা বলুন একটু
আমরা তো
আমি চাই না তুমি আমার ছেলে আমার মেয়ে কথা শুনে না ওর কষ্ট
বলো বলো যে আমি কথা দিচ্ছি আমরা এরকম ভুল আর করবো না মা যা বলবা তাই শুনবো বলো ভালো করে বুঝায় বলো
আমি আর ঝগড়া করবো না
ঠিক আছে আবার ঝগড়া দেখো
আমি
বলছি আমার ছেলে হারাতে
মানে ঝগড়া করলে আলাদা চলে যাও
আচ্ছা ঝগড়া আজ থেকে করবে না সেই কথা মাকে দিল
ওকে আমার একটা বিরতিতে যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ওকে ফিরে আসছি একটু পরে
ভালোবাসার বাংলাদেশ
শুনছেন আপনি ভালোবাসার বাংলাদেশ, আমাদের অনুষ্ঠানটি আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 থেকে দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। আর মেঘলা আছি এই মুহূর্তে আপনার সাথে এবং আছেন অবশ্যই গুরু এতেশ্রাম এবং আজকের অতিথি বন্ধুরা। এবং কথা হচ্ছে, কথা বলছি খুব চমৎকার একটা পারিবারিক গল্প হচ্ছে এবং খুব সুন্দর লাগছে, এবং বন্ধুরা খুব চমৎকার ভাবে আমাদের সাথে ইনভলভ, সেটা এস এম এস এবং কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। সো কিছু এস এম এস এবং কমেন্ট পড়বো, তবে তার আগে আপনাকে আর একবার বলে দিতে চাই নিয়মটি, যে কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে। এস এম এস এর নিয়মটি আগে বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারটিতে। এবং আজকের অতিথি বন্ধুরা এসছেন, তাদেরকে নিয়ে তাদের গল্প শুনছেন, তাদেরকে নিয়ে যদি কোনো কথা থাকে তাহলে সেটা এস এম এস এ অথবা ফেসবুকে কমেন্টে আপনি জানাতে পারেন। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান তার জীবনের গল্প, ভালোবাসার গল্প, সফলতার গল্প, যে কোনো কিছুই হতে পারে, তো বন্ধু আসতেই পারেন খুব সহজেই। এস এম এস করুন, এই জন্য আপনাকে জানিয়ে দিচ্ছি নিয়মটি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে, যত খুশি ততবার। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি, www.facebook.com/90.4। সো এই লিঙ্কটি আপনি যেভাবে পাবেন, এই পেজটি আপনি যেভাবে পাবেন, সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের ঢাকা এফ এম এর অফিসিয়াল ফ্যান পেজটি। এবং যেখানে দেখবেন আপনি লাইকিং এর পরিমাণ 83,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফ এম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, বরাবরের মতো রিকোয়েস্ট করবো যে আপনি আমাদের এই পেজটিতে লাইক করুন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7। এবং আপনি যদি আমাদের এই পেজে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকেন তাহলে আমাদের সমস্ত আপডেট, প্রোগ্রামের আপডেট আপনি প্রোফাইলে পেয়ে যাবেন মানে সময় মতো। অ্যান্ড এখানটিতে আমাদের ভালোবাসার বাংলাদেশের দুটি পোস্ট আমরা আপলোড করেছি। সো বন্ধু, সেই পোস্ট দুটিতে আপনি লাইক করুন, যদিও আপনি লাইক একবার করতে পারবেন কিন্তু কমেন্ট করতে পারবেন যত খুশি ততবার, এবং চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। এবং বন্ধু, আমরা চাই যে আমাদের এই ভালোবাসার বাংলাদেশের পোস্ট আপনি শেয়ার করে ছড়িয়ে দিন সব জায়গায়, ওকে? আর সাথে আছেন, সাথে থাকবেন, এটাই আশা করছি। এবং যে দেখি নেই, জেনে নেই কারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে, নুহাত মুস্তাকিম আছেন, উনি রংপুর থেকে আমাদেরকে শুনছেন। এবং আছেন আমাদের সাথে শেখ রবি, লিখেছেন খুব ভালো লাগছে গল্পটা, উনি খুব পুণ্যবান একজন মানুষ, অনেক হাজার সালাম। আচ্ছা, তরুণ্য নাইম আছেন আমাদের সাথে, লিখেছেন খুব সুইট একটা ফ্যামিলি। আছেন সাইদ হাসান, লিখেছেন মাশাল্লাহ নাইস ভয়েস আপি। আচ্ছা, আমাদের অনন্যার ভয়েসটা খুব নাইস, এটাই বলেছেন। এবং অজয় আছেন আমাদের সাথে, এবং আছেন এই মুহূর্তে মোহাম্মদ রাশিদ নীল, ওকে? আরো কারা কারা আছে একটা রিফ্রেশ দিয়ে দেখে নিব। অ্যান্ড এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, রেজাউল করিম আছেন আমাদের সাথে রংপুর থেকে, এবং আছে অয়ন, আফসানা মিমি যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে, এবং আছেন আমাদের সাথে আরিফুল ইসলাম, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন বগুড়া থেকে এবং সালাম জানিয়েছেন গুরুকে এবং আজকের অতিথি বন্ধুকে, এবং উনি আমাদের অনুষ্ঠানটি শুনছেন। নরসিংদী থেকে যুক্ত হয়েছেন আশিক সরকার, আমাদের অনুষ্ঠানটি খুব ভালো লাগছে, অসাধারণ লেগেছে গল্পটা শুনতে, এই কথাটি জানিয়েছেন। আর বন্ধু, আমাদের এই গল্পটি কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করা থাকে আমাদের ওয়েবসাইটে। সো আপনি যদি আজকের এই গল্পটি মিস করেন তাহলে কিন্তু যখন তখন আপনি ডাউনলোড করে শুনতে পারবেন। সো আপনাকে লিঙ্কটি বলে দিচ্ছি, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক www.dhakafm904.com। এখানটিতে গেলেই আপনি আর্কাইভে গেলে আমাদের এই প্রোগ্রাম যে সমস্ত আপলোড করা থাকে আপনি বেছে ডাউনলোড করে শুনতে পারবেন যখন তখন। আমাদের সাথে বৃষ্টি আছে রংপুর থেকে, এবং আছে ঐশী, ওকে? যুক্ত হয়েছেন আমাদের সাথে হাসান আল মামুন, উনি গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন। আছেন আলম আমাদের সাথে, এবং আছেন আরো অনেক বন্ধু, ওকে? অমৃত আছেন, ফাইন, খুব সুন্দর একটা নাম। আর বন্ধু, আবারও বলতে চাই, সে আহ্বানটি করতে চাই, যেটি বলি, আপনি আসতেই পারেন আমাদের অনুষ্ঠানে, শেয়ার করতে পারেন আপনার ভালোবাসার গল্প, জীবনের গল্প। সো সেই জন্য যেটা করতে হবে, এস এম এস এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, দেন স্পেস দিয়ে আপনার আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে, যত খুশি ততবার। আরো অনেক বন্ধু আছেন এবং সবাই একই কথা বলছেন, এত চমৎকার একটা ফ্যামিলি।
অফ কোর্স মন ভালো হয়ে গেছে,
আসলেই তাই,
মন খারাপ ছিল, মন ভালো হয়েছে এখন। ভালোবাসা প্রবণ মানুষজন ভালো থাকুক। ফজলুর রহমান সাহেব ভাগ্যিস এসেছিলেন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। স্টুডিওতে আসার কারণে আমরা প্রতি মুহূর্তে যারা দীর্ঘ নিঃশ্বাসের কথা বলি, প্রতি মুহূর্তে যারা অসম্পূর্ণতার কথা বলি, প্রতি মুহূর্তে যারা আমরা পয়েন্টেড করার চেষ্টা করি যে লাইফ পার্টনারের কোন বিশেষ দিকটা ভালো নাকি মন্দ, প্রতি মুহূর্তে আমরা হিসেব নিকেশ করি, তাদের জন্য দারুণ এক শিক্ষা হতে পারে, চমৎকার এক এক্সপেরিয়েন্স হতে পারে, দারুণ এক মাইল ফলক হয়ে থাকতে পারে ভালোবাসা বাংলাদেশের আজকের এই অনুষ্ঠানটি, যেখানে আপনার, যেখানে আমার মায়ের কথা শুনলাম, স্পেশালি আপনার ভালোবাসার মানুষটার কথা উঠে আসলো। কি অদ্ভুত ভালো লাগায় হাজার মাইল দূরে চেকোস্লোভাকিয়ার কোন এক বদ্ধরুমে আওয়াজ দিতেন, রেখা রেখা বলে চিৎকার করতেন। রেখা বলে চিৎকার করবার জন্য অন্য কিছুর প্রয়োজন আসলেই পড়ে না, রেখার মতো নায়িকা হওয়ারও দরকার পড়ে না, শুধুই দরকার আসলে ভালোবাসা প্রবণ মন। বাট অসম্ভব সুন্দরীও কিন্তু আপনার ভালোবাসার মানুষটি, যেটি আমি, যেহেতু এটি অডিও মিডিয়া, এটি ভিজুয়াল মিডিয়াম নামে ঠিক বলছি তো মেঘলা?
অবশ্যই, এবং আমরা তো ছবি আপলোড করেছি।
ওকে, ও দেখবার সুযোগ তাদের হচ্ছে। সো আমি সেই কথাই বলছিলাম যে সব দিক দিয়ে সর্বগুণ সম্পন্ন অনন্য হওয়ার প্রয়োজন পড়ে না। আমি অনন্য বলতে কি এক অনুষ্ঠানের কথা বললাম?
হ্যাঁ,
আচ্ছা, দেশে পার্শ্ব দেশে হয়, সেটার প্রয়োজন পড়ে না, শুধু ভালোবাসার দরকার পড়ে। ওকে, আপনার শুধুই ভালোবাসার প্রয়োজন পড়ে, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছিলাম। আমরা কিছু টেলিফোন নেওয়ার চেষ্টা করব মেঘলা, অনেক বেশি ফোন কল আজকে এই কারণেই নিব যে যারা আমরা অসম্পূর্ণতা নিয়ে আছি তারা কি বলছে, তাদের জন্য আজকের এই এক্সপিরিয়েন্সটা কেমন, সেই জিনিসগুলো জানবার চেষ্টা করব। এবং অনেক অনেক ফোন কল নিব, সেই ফোন কল উত্তর আমি দিব, ফজলুর রহমান সাহেব দিবে, আমার মা দিবে। হ্যাঁ, ঠিক আছে মা, রেডি? হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাসিমা বলছি, গুরু।
ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশ। আজকের অনুষ্ঠানটা কেমন মনে হচ্ছে নাসিমা, প্লিজ?
আমি সত্য কথা বলতে কি আপনার সঙ্গে আমি সিলেট থেকে বলছি।
জি, ঠিক আছে, অবশ্যই আপনি আসবেন, এবং এই শিক্ষাটা আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা হয়ে থাকবে, যেখানে আমাদের আজকে অনুষ্ঠানের কথা প্রসঙ্গে আসছিল যে একজন মানুষ বুদ্ধি প্রতিবন্ধী, একজন মানুষ শ্রবণ শক্তি তার নাই বললেই
চলে। এখন এখন আপনাদের অনুষ্ঠান শোনা যাচ্ছে না, কিছু সময় ধরে।
আচ্ছা, সেই ব্যাপারটা নিয়ে অবশ্যই আমাদের টেকনিক্যাল এক্সপার্টিস যারা আছে তাদেরকে কথা বলবার চেষ্টা করব। আমরা আরো ফোন কল নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি
মুস্তাজুল হক, মাইমনসিংহ চরপাড়া থেকে বলছি। এবং তার পরিবার, আপনি শুনছিলেন আমাদের আজকের এই অনুষ্ঠানটি, রাইট? জি, যদি আপনার কোন ফিডব্যাক দেওয়ার থাকে।
অনেক ভালো লাগছে অনুষ্ঠানটি শুনে। আমি চাই ঘরে ঘরে এমন একটা ফ্যামিলি হোক,
সেটাই আর কি, যারা আমরা সব সময় লাইফ পার্টনারের বিভিন্ন রকমের দোষ ছিদ্রান্বেষণের চেষ্টা করি, সেখানে এটা কিন্তু অনেক বড় একটি শিক্ষা আমার কাছে যেটা মনে হলো আজকে। অনেক ছোটবেলা থেকে যখন তিনি তার সমস্ত দোষগুলোকে আপন করে নিয়েছেন, সেই মানুষটাই কিন্তু তার সবচেয়ে বড়, মানে কি বলবো, সত্যিকারে কেয়ারিং ফ্রেন্ড বলতে বোঝায় তাও সেই রেখা। আমি আপনার ভালোবাসা মানুষের কথা বলছি, যদি সবচেয়ে কেয়ারিং মানুষ বলে কাউকে বোঝায় তাও সেই রেখা, যে আপনার আপদ মস্তকের সমস্ত কিছুর ব্যাপারে পরিপূর্ণভাবে অধিকার রাখে এবং ভালোবাসার যত্ন আত্মিতে আপনাকে ভরিয়ে রাখে। সো আজুল হক,
গুরু
জি প্লিজ।
হ্যাঁ, আমি বলতে চাই যে আমি বিয়ে করি নাই। পৃথিবীর সকল মানুষের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকেও এমন একজন বিধান করেন।
এটাই তো কথা ভাই, উনি কিন্তু এমন একজন কিছু দান করেননি আল্লাহ রাব্বুল আলামিন, উনি ওনাকে দান করেছিলেন একজন প্রায় কথা বলতে না পারা মানুষ, একজন বুদ্ধির দিক দিয়ে ম্যাচিউর একজন মানুষ, কানে শুনে না বললেই চলে। আপনি তো শুনেছেন প্রথম দিককার এক্সাম্পল যে নতুন বউ হঠাৎ মুখে ঝড় মেরেছেন নতুন বন্ধু পত্নীর সামনে, নতুন বউ খাটের নিচ থেকে হৈ হৈ করে বার হয়ে আসছেন সাইটাই সাজুগুজু করে। সো এই অবস্থাকে তিনি চেঞ্জ করতে করতে আজকের অবস্থায় এসেছেন যে হঠাৎ ঠোঁটের কোনাতে আমি যেটা চোখে দেখলাম স্টুডিওতে একটু উচ্ছিষ্টের মতো যদি কোনো কিছু লেগে থাকছে সেটা আবার সাথে সাথে ঠিক করে দিচ্ছেন স্বামী। সো এই জায়গাটা কিন্তু বহু স্যাক্রিফাইস, বহু ত্যাগ তিতিক্ষার ফসল রে ভাই। সো আমরা যারা প্রত্যেকটা মুহূর্তে হয়তো স্বামী বা স্ত্রীর ভুল ধরাধরি করি, সেই জায়গা থেকে বের হয়ে এসে ফজলুর রহমানের মতো যদি ভূমিকা রাখতে পারি, অফকোর্স যে কোনো মানুষের মধ্যেই সুরে বাসি বাঁচতে বাধ্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা আজিজুল সাহেব, অনেক ভালো থাকবেন। জি প্লিজ বলুন। ভালোবাসাকে যারা এইভাবে ধারণ করেছে অফকোর্স তাদের জায়গা মৃত্যুর পরেও জান্নাতেই হবে ইনশাল্লাহ, আমরা সেটাই আশা করি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে ফজলুর রহমান সাহেব, শেষ মুহূর্তে প্রিয়তম স্ত্রীকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে আপনার।
ও যেভাবে আমাকে কেয়ারিং করে, এরপর ওর কাছে আমি আর এর বেশি কিছু কেউ দিতে পারে কিনা আমার সন্দেহ আছে। তো আমি আর কি আশা করবো
বলেন, বলেন আপনার
এটা ওর
বুঝাতে পারবেন
না, জানার শুধু সম্ভব না।
আমার তো মনে হচ্ছে
আমি একটাই জিনিস বলতে পারি,
আপনি শুধু আমাকে এটা বুঝাইয়া বলেন যে গোটা ওয়ার্ল্ড শুনতেছে, সবাইকে সাক্ষী রেখে আপনি বলছেন যে সে আপনার চোখে দেখা, হ্যাঁ সে আপনার চোখে দেখা সার্থক মা, সার্থক স্ত্রী,
এগুলো বুঝবে না
আপনি যেভাবে পারেন এটা বোঝান, ভালো মা, ভালো ভালো বউ,
মানে আপনাদের তরফ থেকে আপনারা বলতেছেন ওকে,
হ্যাঁ
হ্যাঁ এটা আমি বুঝাই দেবো
না, আপনি বলেন যে আপনি স্বীকৃতি, আপনি তো মন স্বীকৃতি দিচ্ছেন সমস্ত লক্ষ লক্ষ মানুষকে মানে রেখে, যেটা আপনার জীবনের একটা অবজারভেশন এই বয়সে ২৮ বছর সংসার করার পর, এটা আপনার অবজারভেশন যে পৃথিবীর মধ্যে বেস্ট মা হচ্ছে তুমি, পৃথিবীর মধ্যে সেরা আমার বউ হচ্ছে পৃথিবীর সেরা, এই কথাটুক তাকে বুঝাইয়া দেন। এবার আপনি তো বিশ্বাস করেন রাইট, আপনি তো বিশ্বাস করেন এটা,
আমি জানি না কিন্তু ও
আপনি তো এটা বিশ্বাস করেন যে সে সার্থক মা,
হ্যাঁ
হ্যাঁ
সার্থক,
আপনার সার্থক গৃহিণী,
হ্যাঁ
আপনার বউ হিসাবে সে সার্থক, এটা তো বিশ্বাস করেন, এই খবরটা তাকে দেন এবং আমরা সবাই সাক্ষী হয়ে থাকলাম এটার, আপনি খবরটা দেন, সি ডিজার্ভ ইট।
আমি বলছি তুমি সবচেয়ে ভালো মা, কেন তোমার একটা ছেলে একটা মেয়ে ভালো, টাকা পড়া ভালো,
আর আমার সবচেয়ে ভালো, হ্যাঁ ভালো বউ, পৃথিবীর মধ্যে সেরা তুমি,
আমি অনেক বেশি আদর করি, সত্যি আমি অনেক বেশি আদর করি, তুমি আমাকে অনেক আদর করো,
অনেক আদর করে
আদর বলতে ভালোবাসা,
ভালোবাসাটাই
শিখে গেছি অলরেডি,
কিভাবে বুঝাবো বলেন।
এখন লাস্ট কথা, আপনি ওকে প্রচন্ড ভালোবাসেন, আপনি 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 মানে ওনাকে যেভাবে আপনি প্রশংসায় ভাসাতে চান আমি পারতেছি না, আপনি ভালো আপনি রিকগনিশন, আপনি রিকগনিশন সব রকমের রিকগনিশন দেন, সে বেস্ট। আমি প্রথম দিকে পুরোপুরি বুঝতে পারি বা পারিনি, এখন আমি ২৮ বছর পর এসে বুঝেছি তার কোনো বিকল্প নাই, সি ইজ দ্য বেস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। আপনি বলেন আপনি কেমনে পারেন বলেন, আপনাকে পারতেই হবে।
আমাদের বিয়া হয়েছে ২৮ বছর, ২৮ বছর
২৭ ২৭ ঠিক করেন, ক্যালকুলেশন ঠিক করেন,
২৮ বছর ২৮ বছর হলো এক কথা, কিভাবে বুঝাবো আমি,
বলতে থাকে পারতেই হবে আপনাকে,
আমি পারবো তুমি না
আমি অনেক অনেক আদর করি, আরো বেশি আদর করি, 28 বছর একসাথে।
আগে অত বুঝতে না পারলে এখন বুঝি তুমি কত মূল্যবান,
এই অর্থ বুঝবেন
আপনি,
অর্থ বুঝে না তো অর্থ
আপনি বলেন যে আমার একটাই সব চাওয়া সবসময় তুমি আমার সাথে থাকো, আর কিছু চাই না। আপনি এটা বলেন যে আপনি আপনার জীবন আর কিছু চাই না, শুধু তুমি আমার
চাই না বললে বুঝবেন না, বলতে পারি তুমি আমি একসাথে, তুমি সবসময় বলো ওই সবসময় তুমি সবসময় বলো আমরা দুজন একসাথে সারা সবসময় 27 বছর 28 বছর 29 বছর 40 বছর 50 বছর একসাথে থাকব, দুজন তুমি আমি একসাথে, ঠিক আছে? আগে মোটরসাইকেল, তখন তো বিয়ে, তখন তো প্রথম
প্রথম,
এখন মোটরসাইকেল না, এখন হলো তুমি আমি একসাথে।
আগে মোটরসাইকেল,
আগে দিন মোটরসাইকেলে ঘুরছি,
উঠছি 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 ভাই আপনি চালাচ্ছেন,
আমি চালাই আমি তো,
আপনি বলে দিতে পারতেছি না, আপনি জানা লাগবে না, বাকিটা বুঝে ফেলতেছি আমরা, বলেন। আচ্ছা আপনি না থাকলে,
আমি না থাকলে ওর
একটু বলেন না কথা, সরি ফুলু সাহেব, মানুষকে না ভিতর ধরে ঝাঁকি না দিলে মানুষ কিছু বুঝে না ফুলু সাহেব, এই তথ্যগুলো আমি সরি, এই তথ্যগুলো এর জন্য আমি শুধু নিয়ে আসতে চাই, কসম খোদার কত রকমের যে নখরামি হয় সংসারগুলোতে আপনি নিজেও জানেন ফজলুল সাহেব, ওই জায়গাগুলোতে ঝাঁকিগুলো দিতে চাচ্ছি, আপনি কি বুঝতে পারছেন ফজলুল সাহেব, আমি ওই জায়গাটাতে একদম মূল ধরে দাঁড়ানোর চেষ্টা করতেছি, আপনি একটা কাদামাটিকে মানুষ বানায় দিলেন, আর আমরা কত ভালো অবস্থায় থাকার পরও কত রকমের দীর্ঘ নিঃশ্বাস, কত রকমের অসম্পূর্ণতা নিয়ে কথা বলি।
একসাথে ভালো লাগে,
শেষ করি অনুষ্ঠানের একদম শেষ শেষ মুহূর্তে বন্ধু, একদম শেষের দিকে, এই মানুষগুলোকে কিভাবে সম্মান জানাতে হয়, এই মানুষগুলোর কিভাবে এ সম্বন্ধে কথা বললে সত্যিকারের প্রশংসা করা হয় আমি জানি না। ফজলুল সাহেব লিটারালি আপনার পা জড়িয়ে ধরে বসে থাকতে মন চাচ্ছে, আমি তো খুব ভালো করেই জানি যে আমাকে মানুষ গুরু গুরু যতই বলো না বলুক না কেন, আমি আসলে কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল কোনো অ্যাসপেক্ট থেকেই এই গুরু ডাক ডিজার্ভ করি না, সত্যিকারের জীবন দিয়ে পুরো 28 বছর দিয়ে যারা প্রমাণ করার শক্তি রাখে যে সত্যি মানুষের চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নেই, সত্যি পৃথিবীতে অসম্পূর্ণতা বলে কিছু নেই, সত্যি সমস্ত কিছুকে পরিপূর্ণতা দেয়া যায়, পরিপূর্ণ রূপ পায় সমস্ত কিছুই, যদি 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 তাকে সম্ভবপর ভালোবাসায় ভরিয়ে রাখা যায়। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি বন্ধু, এবং এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলছি, কিছু টেক্সট নেই, দেন ফিরে আসছে এখনই।
ওকে, অনেক বন্ধু আছেন আমাদের সাথে, আমাদের অনুষ্ঠানটি শুনছেন এবং অনেক কিছুই জানিয়েছেন যে চমৎকার লাগছে, আসলেই এই ভালোবাসার উদাহরণ এটা ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্মে একটি দারুণ উদাহরণ হয়ে থাকলো, আমরা আসলে কি এরকম ভালোবাসার উপহার কারো কাছ থেকে পাব বা নিজেই দিতে পারব?
বিদায় নিচ্ছি মা তোমার কাছ থেকেও, সব মিলিয়ে তোমার অনুভূতি কি মা? সাহেবের এক ছেলে এক মেয়ে, কন্যা সন্তান এখানে উপস্থিত, ছেলের নাম অর্ণব না?
জি
অর্ণব,
অর্ণব
এবং মেয়ে অনন্যা। অনন্যা বিদায় নিচ্ছি মা, কিছু বলবে একদম শেষ মুহূর্তে? কিছু বলবে না? তোমার কেমন লাগলো অনুষ্ঠানে এসে?
অনেক ভালোই লাগলো।
তোমার প্রতিজ্ঞার কথা তো মনে আছে না, যত বড় রাজপুত্রই হোক না কেন, মা
মার কাছে আসবো।
মার কাছে আসবো। ঝগড়া না, মার সাথে ঝগড়া না, শুধু ভালোবাসা আদর, ঝগড়া না, ঠিক আছে? মাকে কথা দিয়েছো, ভাই ভালো থেকো।
হয় কি, ওদের তো একটা ধৈর্যের ব্যাপার আছে, কতবার একটা মা বলবে এইটা করো, শুনে না, বলে একটা করে একটা, আমি তো বুঝি ধৈর্যের তো একটা সীমা আছে, ওরা শেষে আর সহ্য করতে না পারে তারপর মার একটা ধাক্কা দেয়, তারপর আমি বকা দিই, ধাক্কা দিলাম, হ্যাঁ একটা কথা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আর কত বলবে।
দেখো একটা মানুষ আর্লি এজ থেকে কত কিছুর সাথে একসাথে যুদ্ধ করতেছে, সৃষ্টির সেরা জীব আমরা, কত চমৎকার ভাবে আল্লাহ আমাদেরকে তৈরি করেছে, অননা ওনার কি কোনো দোষ ছিল যে স্রষ্টা ওনাকে তৈরি করে পাঠালেন এভাবে? স্রষ্টা কান তো ঠিকই দিলেন, শুনবার শক্তি দিলেন না, স্রষ্টা মুখ ঠোঁট সবই দিলেন, কত সুন্দর করে দিলেন, বাট কথা বলবার শক্তি তার মধ্যে দিলেন না, স্রষ্টা মাথাও দিলেন, ব্রেন দিলেন, নিউরন দিলেন, সেখানে বুদ্ধি ধারণ করার মতো সেভাবে শক্তি দিলেন না। তোমার ক্ষেত্রে তো উল্টা হয়ে গেছে মা, তুমি তার জঠরে জন্ম নিয়েছো মেয়ে হিসাবে না মা হিসাবে, মায়ের দায়িত্ব তো তোমারই আগে বোঝা উচিত মা, মা হয়ে কিভাবে মেয়েকে সামাল দিতে হয়, তো ওটা তো তোমার মেয়ে, ওরে কেমনে সামলাবে তুমি তো জানো, 14 বছর বয়সে প্রায় 50 বছর বয়সে একজন মানুষের চাইতে ম্যাচুরিটি তোমার বেশি চলে এসেছে, তাহলে মেয়েকে আর মাকে, অফকোর্স তুমি মা, সেই তো মেয়ে, তার তো একবার বললেন হবে না, 10 বার বলতে হবে, তাকে মুখে তুলে খাওয়াতে হবে, হাতে হাত রেখে পথ চলা শেখাতে হবে, বারবার সে পড়বে আবার উঠে দাঁড়াতে সাহায্য করতে হবে, যে কোনো সময় তার একটা অঘটন ঘটতে পারে, এজন্য বারবার তার ব্যাপারে কিউরিয়াস থাকতে হবে, যেভাবে একটা সন্তানকে মানুষ লালন করে একটা মায়ে, ঠিক সেইভাবে তোমাকে মায়ের মমতা দিয়ে তাকে লালন করতে হবে, সেখানে বিরক্তির তো সামান্যতম কোনো সুযোগ নাই মা, আছে? ভালোবাসার বাংলাদেশ স্টুডিও থেকে এই ভাবনা, এই বিশ্বাস এবং এই ফেইথ এবং এই মাইন্ডসেটটা নিয়ে বের হয়ে, খবরদার তুমি ভুল করেও ভেব না যে তুমি মেয়ে, মাত্র 14 বছর বয়সে, 48 বছর বয়সে একজন মানুষের চাইতে ম্যাচুরিটি তোমার, কানে শোনো বেশি, একটা জিনিস বুঝো বেশি, তোমার ক্যালকুলেটিভ পাওয়ার তার চাইতে বেশি, তুমি তার চাইতে কথা বলতে পারো বেশি, সো ইটস ইউর রেসপন্সিবিলিটি, ইটস ইউর কল টু ম্যানেজ ইউর ডটার ফর বিং এ মম, সো এখানে বিরক্তির তো সুযোগ নাই মা, তোমার মেয়ে একবারে শুনুক আর 100 বারে শুনুক, এটা তো তোমার রেসপন্সিবিলিটি, তাই না মা? তোমাকে কিন্তু আসলে 14 বছরে না 24 বছরে মানুষের মতো অ্যাক্ট করতে হবে, তোমার ওই বিলাসিতার সময় নাই মা, যে আমি ছোট আমি বুঝি না তাই আমি এরকম করতেছি, এই ভাববার সময় সুযোগ তোমার নাই মা, ঠিক আছে? বিদায় নিয়ে মা, কিছু বলবে? বিদায় নিচ্ছি, কিছু ফোন কল নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথেকে বলছেন? লালমনিরহাট থেকে। সালাউদ্দিন, আজকের অনুষ্ঠান নিয়ে যদি আপনার কিছু বলার থাকে।
জি, ওই পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
আমি দোয়া করি তাদের দুনিয়ার জীবন এবং পরকালের জীবন খুব সুখের হোক,
অবশ্যই আমরাও,
এবং তাদের পরিবার থেকে আমরা সারা বিশ্বের মানুষ যেন একটা শিক্ষা গ্রহণ করতে পারে, ভালোবাসার শিক্ষা।
যথার্থই বলেছেন সালাউদ্দিন সাহেব, যথার্থই বলেছেন। সেই শিক্ষাটার জন্য আজকের ইনস্টান্টে অ্যাকচুয়ালি ডেডিকেটেড, যে যারা আমরা অল্প স্বল্প ব্যাপারে কেন তরকারিতে লবণ দিলা, কেন হাঁটার সময় তুমি এভাবে হাঁটো, কেন মানুষের দিকে ওইভাবে খেয়াল করলা, এই সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে যারা ঝগড়ার সূত্রপাত করে সেপারেশনে চলে যায়, তাদের জন্য দারুণ এক শিক্ষা ছিল আজকের অনুষ্ঠান। সালাম আলাইকুম।
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু, আমি সিঙ্গার মানিকগঞ্জ থেকে আমি একটা প্রতিবন্ধী লোক বলছিলাম।
জি,
আমি এলাম দৃষ্টি প্রতিবন্ধী গুরু।
জি, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকে।
আসসালাম আলাইকুম, ভালো আছেন আপনি গুরু?
আসসালাম। জি, ভালো আছি। জি প্লিজ
গুরু, আপনার সাথে আমার কথা বলার যা ইচ্ছা। আমি আপনার অনুষ্ঠান প্রায় যতদিন ধরে আপনার অনুষ্ঠান ততদিন ধরে আমি আপনার ট্রাই করি, কিন্তু গুরু আপনাকে আমি লাইনে কখনো পাই নাই গুরু। আজকে আমি পাই আপনাকে গুরু, হাজার হাজার সুখ।
জি, নিয়ে যদি কোন ফিডব্যাক দেওয়ার থাকে। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, শুনতে পাচ্ছি। জান্নাত, স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান নিয়ে যদি কোনো কিছু বলার থাকে আজকের অতিথি নিয়ে, তাদের জীবনের গল্প নিয়ে।
কি বলবো গুরু আপনাকে, আমি অনুষ্ঠান থেকে বৃহস্পতিবার করে শুনি, আমার খুব ভালো লাগে গুরু। আমি অনেকটা ট্রাই করছি গুরু আপনার সঙ্গে কথা বলার জন্য, কখনো আমার সৌভাগ্যটা হয়নি গুরু, আজকে হয়েছে।
জি জান্নাত, আমি সত্যি কৃতজ্ঞ কৃতার্থ আপনার ফোন পে। যদি আমি বুঝতে পারছি খুব স্পষ্টতে, অনেক রাত তাই আসতে চাপা স্বরে কথা বলতে হচ্ছে, বাট এই চাপা কণ্ঠটা আমার কাছে ইট সাউন্ডস রিয়েলি প্রিটি গুড, খুব ভালো শোনাচ্ছে আপনার কণ্ঠটা। মেঘলা, আমি কি ভুল বললাম?
না না, অনেক সুইট লাগছে।
চাপা কণ্ঠে একটা মানুষ ভালোবাসার কথা বললে যেমন শোনায় তেমন শোনাচ্ছে, কিন্তু
ওই ফোনে ফিস ফিস করে কথা
ওই টাইপ আর কি।
প্রেম,
আপনার পছন্দের একটা নাম বলেন তো জান্নাত। জান্নাত, আপনি কি আছেন?
না, উনি চলে গেছেন।
চলে গেছেন, ওকে, আমরা চলে যাই পরবর্তী ফোন কলে। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম গুরু, সাইদ বলছি রংপুর থেকে।
সাইদ, কি খবর ভাই?
জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন?
আছি ভালো। আজকে অনুষ্ঠান নিয়ে যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে।
জি গুরু, আসলে কি বলবো, আজকের অতিথি এবং তার ছেলে মেয়ে আর হাজবেন্ড সবারই প্রতি আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা। সুন্দর, আসলে গল্পটা খুব ভালো, মর্মান্তিক হলেও খুব ভালো লেগেছে আমাকে। আর একটা পরিবার যে কিভাবে আসলে চলতে পারে, এটা আসলে আজকে নতুন করে আবার একটা,
সেটাই, এখানে আর অন্য কোনো কিন্তু টোটকা নেই, অন্য কোন রকমের স্পিরিচুয়াল কোনো ব্যাপার স্যাপার নেই, কোনো টাফ কোনো ক্যালকুলেশন, সিম্পল মেথড, সেটা হচ্ছে পরস্পরের জন্য স্যাক্রিফাইস, পরস্পরকে ভালোবাসা, পরস্পরের সমস্ত ছোট বড় সমস্ত কিছুকে ওন করা, আপন করে নেওয়া, যে জিনিসটা খুব দারুণ ভাবে পেরেছিলেন ফজলুল সাহেব 28 বছর আগে, তার ফল এখন পাচ্ছেন। যে ফজলুল সাহেবের প্রত্যেকটা মুহূর্তের খবর রাখেন তার ভালোবাসার, সেই মানুষটি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা লাস্ট দুইটি ফোন কল নিব। হ্যালো, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম।
গুরু, আজকে যে অতিথি আসছিল, অতিথির গল্প আমার শুনে খুবই মানে কান্না আসছে গুরু, খুবই কান্না আসছে আমার।
আপনি কি বিবাহিত ব্যক্তি জীবনে?
জি।
সো আমরা কি নিজেদের বিবাহিত জীবনে যে হিসাবগুলো করি, ক্যালকুলেশন করি, সেটা দেখলেন যে আসলে এসব হিসাব নিকেশ করলে জীবনে শুধু কষ্টই পেতে হয়?
হ্যাঁ, কথা ঠিক গুরু,
কারণ ওনার পক্ষেই সম্ভব হয়েছে, একটা মরুভূমিকে মরুদ্যান বানিয়েছেন তিনি, শুধু একটা কাদামাটিকে দারুণ এক আকৃতি দিয়েছেন, যে কারণে জীবনে কিন্তু ব্যক্তিগতভাবে উনি অনেক বেশি সুখী। এবং শুধু তাই না, পারিবারিক পরিচর্যাটা কত ভালোভাবে হচ্ছে খেয়াল করে দেখুন, অর্ণব এবং অনন্যা দুই সন্তান কত চমৎকার ভাবে মানুষ হচ্ছে। এই শিক্ষাটা সত্যি অনেক বড় একটি শিক্ষা ছিল। লাস্ট ফোন কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা মানে কি বুঝাচ্ছিস মেঘলা? বৃষ্টির মতো ফোন আসছে, মানে বৃষ্টির মতো ফোন আসছে, এরকম কিছু
না, এরকম কিছু না।
হ্যালো, আসসালামু আলাইকুম।
কি
খবর ভাই?
অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
জি ভালো আছি। আজকের অতিথিদের জীবনের কথা কেমন লাগলো আপনার
গুরু? আমি কয়েকটা কথা
বিদায় নি মেঘলা। ওকে, লাস্ট, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আসসালামু আলাইকুম।
আসসালামু
আলাইকুম। ওয়ালাইকুম
আসসালাম। আমি মোহন মজুমদার বলছিলাম, ঢাকা থেকে হাজারীবাগ
থেকে। স্বাগত জানাচ্ছি আপনাকে।
কেমন আছেন?
জি ভালো আছি। কেমন মনে হলো আজকের অনুষ্ঠান?
আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, কারণ হচ্ছে আমি কন্টিনিউ শুনি এক একটা অনুষ্ঠান থেকে, এক একটা অনুষ্ঠান মনে হয় যেন মানে হৃদয়ে ছুড়ে যায়। হ্যাঁ,
সেটাই আমাদেরও একই কথা, যে এটা একটা দারুণ এক মৌলিক শিক্ষা ছিল আমাদের সকলের জন্য, যেখানে আমরা পান থেকে চুল ফসলে ঝগড়া বিবাদে লিপ্ত হই, সেখানে কত বড় একটি ব্যাপার যে সত্যি পরস্পরকে শুধু অন করতে পারলে, যার যেটা খামিয়া ছোট ব্যাপার লিমিটেশন থাকুক না কেন, ওটা কিন্তু ওভারকাম করা যায়, কত সুখে হতে পারি আমরা। আপনি কি আছেন আমাদের সাথে? আমি বিদায় নি বন্ধু সাহেব, মন চাচ্ছে না বিদায় নিতে হচ্ছে। অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, আপনি আমার সাথে বয়সে বড়, অনেক অনেক শ্রদ্ধা আপনার জন্য। আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম যে আসলেই তাই, যে আমাকে অনুষ্ঠানের স্বার্থে হয়তো গুরু বলে মানুষ সম্বোধন করে, বাট লিটারেলি আমি কোনোভাবে এরকম না, লিটারেলি আমি কোনোভাবে এরকম কোন যোগ্যতা রাখি না। এবং আমি কথা প্রসঙ্গে তাই বলছিলাম যে আপনার আপনার কথা প্রসঙ্গে তাই আমি বলছিলাম যে যারা জীবনটাকে এইভাবে চিন্তা করতে পারে, যারা জীবনটাকে নিয়ে এইভাবে ভাবতে পারে, তাদের জন্য সত্যি জীবনটা মহিয়ান হয়ে যায়। এবং জীবনের এই লগ্নে এসে তখন মনে হয় যে একটা জীবনে স্যাক্রিফাইস করতে পারা, কোনো মানুষের লিমিটেশনকে, কোনো মানুষের সমস্ত রকমের সীমাবদ্ধতাকে আপন করতে পারাটা কত বেশি দারুণ একটি ব্যাপার, কত বেশি বড় একটি ব্যাপার, যেটা আপনি আপনার পুরো জীবনটা দিয়ে দেখিয়েছেন। আজ প্রায় 28 বছর এমন একজন মানুষকে নিয়ে আপনি জীবন শুরু করেছিলেন, যে মানুষটার সাথে বৈবাহিক সম্পর্ক শুরু হওয়ার সাথে সাথে আপনাকে হয়তো একটা অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল, নতুন বন্ধু এবং বন্ধু পত্নীর সামনে এক ভ্যাবাচাকা খাওয়ার মতো সিচুয়েশনে পড়তে হয়েছিল বিয়ের কয়েকদিনের মাথায়, যখন আপনার বউকে খাটের তল থেকে এইভাবে বের হয়েছে দেখেছিলেন, তখনই ভয় পেয়েছিলেন যে আমি কি পারবো পাহাড় সময় এই জীবনটাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে। কিন্তু তখনই আপনি কতটা কথা বড় করে লিখেছিলেন যে আমি একে নিয়েই আমার পুরো জীবনটা পার করতে চাই। হোয়াট এ ডিসিশন ইউ হ্যাভ টেকেন অ্যাবাউট 28 years ব্যাক, অ্যান্ড হোয়াট এ সাকসেস স্টোরি ইউ হ্যাভ অলরেডি ক্রিয়েটেড। দুইটা অ্যাঞ্জেল সম সন্তানের পিতা এখন আপনি, যারা সফলতার সাথে তাদের পথ চলা শুরু করেছে এবং তারা কথা দিয়েছে। আমি বারবার বলছি যে আমার লোভ হচ্ছে, কেন আমার ঘরে এখন একটা মেয়ে সন্তান আসলো না? তাহলে আপনি চিন্তা করেন যে কিরকম কিরকম ভাবে পরিচর্যা করতে পেরেছেন আপনাদের সন্তানের, যে সন্তানদেরকে দেখে কোনো এক বাপের লোভ হয় যে আমার ঘরে ঘর আলো করে কবে এরকম একটা মেয়ে আসবে, জরুরি না আমার মতো কালো হোক, ডাজন্ট ম্যাটার, বাট তার ক্যারেক্টারিস্টিক্স এরকম যেন হয়, তাকে দেখে যেন এরকমই ফিল আমার মধ্যে তৈরি হয়, যেমন ফিল তৈরি হচ্ছে আজ স্টুডিওতে আপনার অনন্যাকে দেখে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য লাইফ, দিস ইজ অল অ্যাবাউট দ্য স্কুল অফ লাইফ, যেটা যে স্কুলে আমরা এখন শিক্ষা নিলাম, মেঘলা শিক্ষা নিল, শিক্ষা নিল লাখো মানুষ যারা এই স্টুডিওর সাথে কানেক্টেড আছে। বড় ভালো লেগেছে বন্ধু সাহেব আপনাকে, অনেক শ্রদ্ধা আপনাকে, অনেক সম্মান আপনার জন্য। ছোট্ট একটা স্ট্রোক হয়েছে, আল্লাহ আপনাকে যেন বহু বছর বাঁচিয়ে রাখেন। আপনাদের মতো প্রোডাকশন তো পৃথিবীতে আসা যেন বন্ধই হয়ে গেছে। তারপর যদি আবার অল্প বয়সে আপনারা চলে যান, ভালোবাসা কাঙাল হয়ে যাবে, বৈবাহিক সম্পর্কের উপর যাদের আস্থা হারিয়ে যাচ্ছে সে আস্থা আরো তাড়াতাড়ি চলে যাবে। আপনারা কিছু মানুষ পৃথিবীতে বেঁচে আছেন আদৌ, তাই এত বেশি আনরেস্ট পৃথিবীতে হওয়ার পরেও, এত কমার্শিয়ালাইজড সবকিছু হওয়ার পরেও ভালোবাসা নামক এই জিনিসটা এখনো বেঁচে আছে পৃথিবীতে। এখনো মনে হয় যে না, দশতলা বিল্ডিং এর চাইতে অতি পার্থিব অনুভূতির নাম হচ্ছে ভালোবাসা। এক সমুদ্র টাকা পয়সার চাইতে অনেক বেশি মূল্যবান জিনিসের নাম হচ্ছে সংসার। অনেক গাড়ি বাড়ির চাইতেও অনেক বেশি মূল্যবান হচ্ছে সত্যিকারের সন্তানের বাবা মা হওয়া। সবকিছুকে ছাপিয়ে গিয়ে সবচাইতে অনন্য সাধারণ যে অনুভূতি, সেটি হচ্ছে প্রিয়তমা মানুষটার হাত ধরে জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকা। জীবন যখন চলে যাবে শেষ মুহূর্তে, তখনও সেই প্রিয় মানুষটাকে দেখে বলতে ইচ্ছাবে, রেখা, শুধু তোমার জন্যই পৃথিবীতে পথ চলা, শুধু তোমার জন্যই পৃথিবীতে বেঁচে থাকা। কসম খোদার, যদি ওপারে চলে যায়, ওপার থেকেও তোমার জন্য আমার সবসময় এই এই সেই মনটি সবসময় তোমার জন্য পড়ে থাকবে, তোমাকে কেয়ার করবার জন্য, তোমাকে ভালোবাসবার জন্য, তোমারই পাশে শুধু থাকবার জন্য। আপনারা যারা সত্যিকারের সাধক, সত্যিকারের প্রেমিক, সত্যিকারের মানুষ, তারাই পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছে, তারাই পৃথিবীর এই ভালোবাসাটাকে টিকিয়ে রেখেছে। সমস্ত শ্রদ্ধার্ঘ আপনাদের জন্য, প্রাণ ভরা সমস্ত ভালোবাসা আপনাদের জন্য। আপনাদের মতো মানুষকে যদি সত্যিকার অর্থে মানুষ মূল্যায়ন করতে পারত, পৃথিবীটা বেঁচে যেত। এত হানাহানি, এত হিংসে, এত দ্বেষ, এত ক্লেশ, এত ঈর্ষা, সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে একটা জিনিসই পৃথিবীতে সার্ভাইভ করবে আজ অথবা কাল, তার নাম ভালোবাসা। তাই ভালোবাসার এই পূজারীদের মূল্যায়ন হওয়াটা অনেক বেশি জরুরি। মানুষ যদি এদেরকে মূল্যায়ন করতে শিখত, সত্যি সমস্ত ঘৃণাকে পরাভূত করে ভালোবাসার জয়োৎসব হত। আমি ভালোবাসার ফেরিওয়ালা সবসময় প্রতীক্ষায় থাকি, কবে আসবে সেদিন যেদিন ভালোবাসার জয়োৎসব হবে, ভালোবাসার কথা সবাই ঘরে ঘরে বলবে। সবাই ভালো থাকুক, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
এক্স্যাক্টলি বন্ধু, চলে যাবার সময় হয়েছে। ঘড়িতে সময় এখন ঠিক রাত 1:39, চলে যেতেই হবে। আর যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, গল্প শুনছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যে বন্ধুরা আমাদের স্টুডিওতে এসেছেন তাদের ভালোবাসার গল্প বলতে, তাদেরকে তো ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা এবং অনেক কিছু শিক্ষার আছে এই বন্ধুর কাছ থেকে, আজকে যিনি অতিথি হয়ে এসেছিলেন। অনেক কিছু শেখার আছে, অনেক ভালোবাসার অনেক অনেক কিছুই আমরা জানি না যেটা আজকে জানলাম, কিন্তু আসলে এত কিছু জেনেও কি আসলে সেই ভালোবাসা আমরা দিতে পারবো বা কারো কাছ থেকে পাবো, জানি না। এত হিসাব নিকাশ এই শেষ বেলায় মিলাতে চাই না। বন্ধু ভালো থাকবেন, কারণ আজকে তো শুক্রবার, নতুন একটা দিন। কিভাবে প্রিয় মানুষটিকে নিয়ে ভালো থাকবেন, ভালো কাটাবেন, কি করবেন, কিভাবে ভালোবাসবেন, এসবে আপনি চিন্তা করতে থাকুন। আর আমি আমার নিয়মটা বলে দেই, নিয়ম মাফিক যে কথাগুলো আমি বলি সেটাই আবার বলতে চাই, যে যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান ভালোবাসার গল্প, জীবনের গল্প, সফলতার গল্প, সো আসতেই পারেন। যে আপনি SMS করতে পারেন আমাদেরকে, SMS এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং আপনি আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি বলছি, www.facebook.com/90.4 Dhaka FM। সো বন্ধু, আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে, আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DAFM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা FM এর সেই পেজটি আপনি পেয়ে যাবেন এবং যেখানে দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 84,000+, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, রিকোয়েস্ট করবো যে আপনি আমাদের এই পেজে লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং আমরা আমাদের এই পেজে ভালোবাসার বাংলাদেশের দুটি পোস্ট আপলোড করেছি, যে পোস্ট দুটিতে আপনি পুরো সপ্তাহ জুড়ে আপনার অ্যাক্টিভিটি চালাতে পারেন, লাইক দিয়ে, কমেন্ট করে এবং শেয়ার করে। সো বন্ধু, চলে যাচ্ছি, ভালো থাকবেন এটিই আশা করছি। আর যেতে যেতে এই মানুষটির জন্য, এই মানুষ দুটির জন্য, এই ভালোবাসার জন্য এই গানটি,
গানটি শুধু ওনাদের জন্য না আপনাদের জন্য। ওকে, ভালো থাকবেন, খুব খুব ভালো। যাচ্ছি, আবারও ফিরে আসবো এই প্রত্যাশায়। টেক কেয়ার।
La 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 la
la
la
la
la এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো,
তুমি বলো
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো,
লা লা লা
লা লা লা
লা
কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে, রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে ওই দোল দোল হাসিতে, মন আমার মিশে গেলে দেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো,
বলবো না
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, ওই দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে, প্রাণে যদি গানের দেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হতো তুমি বলো তো,
তুমি বলো
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, ঢাকা FM।
তোমার এই চোখের নীল চে হাসি মিষ্টি লাগে ভারে, মন আমার দিশে হারায় আজ ভুলছে দুনিয়াদারি, তোমারই চোখের নীল চে হাসি মিষ্টি লাগে ভারে, মন আমার দিশে হারায় আজ ভুলছে দুনিয়াদারি, তোমারই চোখের নীল চে হাসি মিষ্টি লাগে ভারি, মন আমার দিশে হারায় আজ ভুলছে দুনিয়াদারি, তোমারই দু চোখের ওই মিষ্টি হাসি বড় ভালো ভালোবাসি, শুধু যেন ভালোবাসি শুধু তোমাকে, ভালোবাসি ভালোবাসি শুধু যেন ভালোবাসি শুধু তোমাকে, ভালোবাসি ভালোবাসি শুধু যেন ভালোবাসি শুধু তোমাকে,
তোমাকে হে তোমাকে হে তোমাকে হে তোমাকে চোখের নীলচে হাসি মিষ্টি লাগে ভরে মন আমার দিশে হারায় আজ ভুলছে দুনিয়াদারি তোমারই চোখের নীলচে হাসি মিষ্টি লাগে ভরে মন আমার দিশে হারায় আজ ভুলছে দুনিয়াদারি তোমারই দু চোখের ওই মিষ্টি হাসি বড় ভালো ভালোবাসি
গানগুলো শুনতে এখনই ডাউনলোড করুন রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপ আর এনজয় করুন দেশি বিদেশি মিউজিকের বিগেস্ট লাইব্রেরি অ্যান্ড্রয়েড ও আইফোনে ডাউনলোড করতে ডায়াল করুন *123*9# বিস্তারিত robi.com.bd রবি
একদম শব্দ করিস না শব্দ তো তুই করছিস ওই যে ওই দেখ পায়ের ছাপ
পায়ের ছাপ তো বলছে রয়্যাল বেঙ্গল টাইগার
তুই এক কাজ কর পায়ের ছাপ ধরে সামনে গিয়ে দেখ বাঘটা কোথায় আর তুই আমি পেছনে গিয়ে দেখে আসি বাঘটা কোথা থেকে এলো
কি আমি একা যাবো আমাকে গাড়া পেয়েছিস তুই বন্ধু আমাকে বাঘের মুখে ফেলে পালিয়ে যাচ্ছিস
আরে বাঘের মুখে রেখে তোকে পালিয়ে যাচ্ছি আমি তো বললাম তুই এগিয়ে যা
আরে না না তুই তুই কোথাও যেতে পারবি না
বিপদে ফেলে যে বন্ধু চলে যায় এমন বন্ধু বদলে ফেলাই ভালো খুঁজে নাও নতুন বন্ধু মজো FM দোস্তিতে আর থাকো মজো মাস্তিতে মজো FM দোস্তি ফ্রেন্ডশিপ ইজ অন মজু এফএম দোস্তি প্রতি মঙ্গলবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ।
ঢাকা এফএম বাংলাদেশের বৃহত্তম এফএম রেডিও নেটওয়ার্ক।
বরিশাল, খুলনা, কক্সবাজার এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে
কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয় জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত একটুখানি শ্যামল ঘেরা কুটির তার স্বপ্ন শত শত দেখা দিত ধানের শিশের ইশারাতে দিবা শেষে বিশাল যখন আস্ত ফিরে হিম আম কাঠালে পিড়িটিতে বসত তখন সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি সেই কাহিনী শোনাই শোনো কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয় জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো ঢাকা ছায় ঢাকা গ্রাম খানি কোন মায়া ভরে শান্ত জনে হাত ছানিতে ডাক্তার কাছে আদর করে সোহাগ ভরে।